fear. The real fear with us.
আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, আপনার দ্য হরর ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া বা আপনাদের এলাকায় ঘটে যাওয়া বা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনা আমাদেরকে শেয়ার করতে পারেন। আপনারা ঘটনা লিখে বা রেকর্ড করে উভয়ভাবে আমাদেরকে পাঠাতে পারবেন, আর ঘটনা পাঠাতে পারবেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আর আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে afnandahororworld@gmail.com। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, স্বাগতম জানাচ্ছি আমাদের 93 নং এপিসোডে। এবারের এপিসোডেও অন্যান্য এপিসোডের মতো 6টি ঘটনা ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করব প্রত্যেকটি ঘটনা ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। প্রথম ঘটনাটি মাছ ধরার, মানে মাছ ধরা কেন্দ্রিক ঘটনা, এটি দিয়েই শুরু করব। তবে শুরু করার আগে একটি কথা, সেটি হলো আপনারা জানেন যে আপনাদের পাঠানো ঘটনাবলী নিয়ে আমরা এবার অমর একুশে বই মেলাতে ভয়ের শিহরণ শিরোনামে একটি বই প্রকাশ করেছিলাম। আর এই বইটির সেকেন্ড এডিশন, এটি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ বাজারে চলে এসেছে। বই মেলা শেষ হয়ে গেলেও রকমারিতে কিন্তু এই বইটি আপনারা পাবেন। প্রান্ত প্রকাশন থেকে বইটি প্রকাশিত হয়েছিল। আপনারা গুগলে rokomari.com বা শুধু রকমারি লিখে সার্চ দিলেই রকমারি অপশনটা চলে আসবে। সেই লিংকে ঢুকে একটা সার্চ অপশন পাবেন, সেখানে শুধু ভয়ের শিহরণ নামটি লিখবেন, দেখবেন যে আমাদের বইটা আপনাদের সামনে চলে এসেছে। সেখানে গিয়ে অর্ডার করতে পারেন। অর্ডার কনফার্ম করলে বইটি আপনাদের দোরগোড়ায় পৌঁছে যাবে। প্রিয় লিসেনার্স, ইতোমধ্যে অনেকেই আপনারা বইটি সংগ্রহ করেছেন, পজিটিভ রিভিউ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য একটি বড় পাওয়া। চলুন কথা না বাড়িয়ে আমাদের এবারে 93 নং এপিসোডের প্রথম ঘটনাতে চলে যাব। এখন যার ঘটনা শেয়ার করব, ওনার আরো একটি ঘটনা কিন্তু আমরা গত 76তম এপিসোডে প্রচার করেছিলাম। ওনার নাম নূর মোহাম্মদ ইসলাম শাকিল। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ি গ্রামে। আর উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এটি ওনার এক চাচাতো বোনের হাজবেন্ডের সাথে ঘটেছিল, এবং শুধু তার সাথে না, আরো দুই ভাইয়ের সাথে, মানে তারই দুই ভাইয়ের সাথে ঘটেছিল। তো সময়টা 2001 সাল এবং শীতকাল। ওনারা তো তিন ভাই, সবার বড় ভাইয়ের নাম হলো রফিকুল ইসলাম, মেজো ভাইয়ের নাম হচ্ছে শফিকুল ইসলাম, আর যিনি ছোট তার নাম হচ্ছে জুয়েল আহমেদ। এই জুয়েল আহমেদই ঘটনাটি বর্ণনা করেছেন আর কি। আর ওনাদের বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের শান্তিগঞ্জ গ্রামে। ওনাদের আর্থিক অবস্থা আসলে খুব একটা ভালো ছিল না। তিন ভাই মিলে প্রতিদিন রাতের বেলা মাছ ধরতে বের হতেন। আর ওনাদের মাছ ধরার পদ্ধতিটা একটু আগে বলে নেই। ওনারা এক হাত পরিমাণ বাঁশের কঞ্চির সাথে দুই হাত পরিমাণ সুতা দিয়ে বড়শি তৈরি করতেন। তিন ভাইয়ের প্রায় 300 বড়শি ছিল। এই 300 বড়শি নিয়ে ওনারা চলে যেতেন বিলে, সবগুলো বড়শিতে টোপ লাগিয়ে পুরো বিল জুড়ে ফেলতেন। আর ওই পুরো বিল জুড়ে কঞ্চিগুলো ফেলে পাড়ের মাটিতে গেঁথে রাখতেন। দুই ঘন্টা পরপর তিনজন তিন দিক থেকে বড়শিগুলো তুলে দেখতেন যে মাছ ধরা পড়েছে কিনা। কয়েকটি ধরা পড়ত, আবার কয়েকটিতে টোপ খেয়ে চলে যেত মাছ, আবার নতুন করে টোপ লাগিয়ে আসতেন, আবার দুই ঘন্টা পরে গিয়ে দেখতেন। এভাবেই সারা রাত ওনারা মাছ ধরতেন। যেই বিলটাতে ওনারা মাছ ধরতেন সেই বিলের নাম হচ্ছে ফরির বিল। এটি ভালুকা থানা আর গফরগা থানার শেষ সীমানায়। তো ঘটনা যেদিন ঘটে, সেদিন সন্ধ্যার দিকে তিন ভাই বড়শি এবং প্রয়োজনীয় জিনিস নিয়ে ওনারা বের হয়েছেন। যথারীতি বিলের কাছে গিয়ে সবগুলো বড়শি টোপ লাগিয়ে বিলে ফেলেছেন। তারপর রাত 8টার দিকে একবার গিয়ে চেক করেছেন, মোটামুটি মাছ পেয়েছেন। আবার কিছু কিছু তো টোপ খেয়ে চলে গেছে, ওগুলোতে আবার টোপ লাগানো হয়েছে, মাছ যেগুলোতে ধরা পড়েছে মাছ খুলে আবার সেখানে টোপ লাগিয়ে চলে এসেছেন। এক জায়গায় হয়ে আবার তিন ভাই গল্প করছেন। আবার রাত দশটার দিকে ওনারা বড়শি চেক করার জন্য তিনজন তিন দিকে চলে যান। যেহেতু 300 বড়শি, সুতরাং বুঝতেই পারছেন অনেক সময় নিয়ে যেতে হবে, আর 300 বড়শি ফেলেছেন মানে বিলটাও কিন্তু বেশ বড়ই বলা চলে। তো এই যে জুয়েল আহমেদ, উনি যখন 20-25টা বড়শি চেক করে সামনের দিকে যাচ্ছেন, তখন কিন্তু ওনার আর এক ভাইয়ের থেকে মোটামুটি বেশ খানিকটা দূরে চলে এসেছেন। তো আরেকটা বড়শি তুলে যখন অন্য আরেকটা বড়শির কাছে যাওয়ার জন্য সামনে এগোবেন, তখনই সামনে তাকিয়ে উনি থমকে যান। মোটামুটি ভালোই কুয়াশা থাকলেও চাঁদের আলো ছিল বেশ, চাঁদের আলোতে উনি দেখতে পান 4-5 হাত সামনে একটা লাশ দাঁড়িয়ে আছে। সাধারণত লাশ যেভাবে মাথা এবং পায়ের দিকে গিট দেয়া থাকে কাফনে মোড়ানো অবস্থায়, সেভাবেই আছে। এটা দেখে তো জুয়েল আহমেদ প্রচন্ড ভয় পেয়েছেন, ভয় পাওয়াটাই স্বাভাবিক। উনি যে ওনার ভাইকে ডাক দিবেন সেই শক্তি উনি হারিয়ে ফেলেছেন। উনি ওখান থেকে 1 ইঞ্চিও নড়তে পারছিলেন না। হঠাৎ করে ওনার ঘাড়ের কাছে ঠান্ডা একটা হাতের ছোঁয়া অনুভব করেন। এরপর ওনার কিছু মনে নাই। এরপরের ঘটনা ওনার মেজো ভাইয়ের কাছ থেকে শুনেছিলেন, ওনার মেজো ভাইয়ের নাম হলো শফিকুল ইসলাম, তার কাছ থেকে শুনেছেন আর কি। তো ওনার যে মেজো ভাই শফিকুল ইসলাম, উনি আবার ওনার থেকে আরেকটু দূরে চলে গিয়েছেন আর কি, ওই যে বড়শিগুলো দেখার জন্য। উনিও ওরকম আর একটা লাশ দেখতে পেয়েছিলেন। তো ওনার কাছে আবার ম্যাচ এবং সিগারেট ছিল, ওনার সিগারেট খাওয়ার অভ্যাস ছিল। উনি সাথে সাথে এই সিগারেট ধরিয়ে ফেলেছেন, এরপর দেখেন ওই অভাবটা ভ্যানিশ হয়ে গিয়েছে। তখন এই শফিকুল ইসলামের মাথায় আসে, আরে আমার অন্য দুই ভাই তো, ওরাও তো বড়শি নিয়ে বড়শিগুলো চেক করতে গেছে, তো ওদের সাথেও তো একই বিপদ হতে পারে। কাছাকাছি ছিল হলো জুয়েল আহমেদ। তো উনি কি করেছেন, দ্রুত ওই জুয়েল আহমেদের দিকে যাওয়া শুরু করেছেন, মানে ওনার ছোট ভাইয়ের দিকে। উনি কিন্তু ওইখান থেকে জুয়েল আহমেদের নাম ধরে ডাকছিলেন, কুয়াশার কারণে তো দূর থেকে কিছু দেখা যাচ্ছিল না। আর নাম ধরে ডেকে যখন সারা শব্দ পাচ্ছিলেন না, তখন ওনার মনের মধ্যে আরো এই বিষয়টা দৃঢ় হয়ে যায় ধারণাটা, যে নিশ্চয়ই ও কোনো বিপদে পড়েছে, মানে জুয়েল কোনো বিপদে পড়েছে। উনি তো ওইদিকে দৌড় দিয়েছেন। তো উনি যখন দৌড় দিয়েছেন, যখন কাছাকাছি এসেছেন, তখন দূর থেকে মানে কুয়াশা যখন একটু স্পষ্ট হয়েছে, কুয়াশা কাটিয়ে যখন আর সামনে গিয়েছেন, তখন দেখতে পান এই জুয়েল আহমেদের সামনে এরকম একটা অবয়ব দাঁড়িয়ে আছে, এই যে কাফনে মোড়ানো একটা অবয়ব। তখন উনি বুঝতে পারেন যে মাত্র যে অবয়বটা উনি ওখানে দেখেছিলেন সিগারেট ধরানোর পরে অবয়বটা ভ্যানিশ হয়ে গিয়েছিল, এটাই নিশ্চয়ই এই জুয়েলের সামনে চলে এসেছে। উনি ওটা দেখেই মূলত পেছন থেকে এই জুয়েলের কাঁধে হাত দিয়েছেন। আর এই যে জুয়েল, উনি তো ভয় পেয়ে ওখানে সেন্সলেস হয়ে গেছেন। তখন উনি তো চিন্তা করেছেন, এখন ভাইরে নিয়ে কি করি, আর ওইদিকে ওই যে অবয়বটা, ওই অবয়বটা কিন্তু এখান থেকে ভ্যানিশ হয়ে যায়। তখন মোটামুটি মিনিট খানেকের মধ্যে ওনার বড় ভাই দৌড়াতে দৌড়াতে এসেছেন। বড় ভাই যখন দৌড়াতে দৌড়াতে এসেছেন, তখন শফিকুল ইসলাম বুঝতে পেরেছে নিশ্চয়ই এই একই ঘটনা এই বড় ভাইয়ের সাথেও ঘটেছে, মানে একই ঘটনা তিনজনের সাথে ঘটেছে। এখন কি করা যাবে, ঘটনা তো ঘটে গেছে, এখন বসে এখানে থাক, এই যে জুয়েল ভাই যিনি, উনি তো অজ্ঞান হয়ে গেছেন, ওকে তো বাড়িতে নিয়ে যেতে হবে। ওনারা দুজনে তাকে উঁচু করে, এক ভাই ওই জুয়েল আহমেদের একটা হাত ওনার কাঁধে নিয়েছেন, আর এক ভাই আর একটা হাত ওনার কাঁধে নিয়েছেন, এইভাবে আস্তে আস্তে তাকে বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন। তখন মোটামুটি বাড়ি থেকে 0.5 কিলোমিটার দূরে আছেন, হঠাৎ করে একটা কান্নার আওয়াজ শুনতে পান ওনারা দুজন, আর জুয়েল আহমেদের তো সেন্স নাই, উনি তো অজ্ঞান হয়ে আছেন। তখন এই দুই ভাই হঠাৎ করে কুয়াশার আড়ালে সাদা কিছু দেখতে পান, চোখের সামনে থেকে যখন কুয়াশা কিছুটা সরে যায়, তখন দেখতে পান ওই যে ওই লাশটা সামনে দাঁড়িয়ে আছে। এইবার সেটা কথা বলে ওঠে এবং বলে, কিরে পালিয়ে কোথায় যাবি, রোজ রোজ তোর তিন ভাই এসে ডিস্টার্ব করিস, তোদেরকে কিছু বলি না, আজকে তোদেরকে উচিত শিক্ষা দেব। এই বলে ওই অবয়বটা আস্তে আস্তে শূন্যে উঠতে থাকে এবং হাওয়ায় ভাসতে ভাসতে এই যে বড় ভাই যিনি রফিকুল ইসলাম, ওনার গলা চেপে ধরে। আর গলা যখন চেপে ধরেছে তখন এই যে যিনি জুয়েল আহমেদ, উনি মাটিতে পড়ে গেছে, কিন্তু অজ্ঞান অবস্থায় ছিলেন। আর উনি তো দুই ভাইয়ের উপর ভর করে দাঁড়িয়েছিলেন, ওনার তো সেন্স নাই, উনি তো মাটিতে পড়ে গেছেন। আর এই যে আর একটা ভাই, মেজ ভাই, উনি দেখেছেন যে তার ভাই বিপদে পড়েছে, কিসের কি ভূত প্রেত জিন, ভাইকে বাঁচাতে হবে। উনি গিয়ে ওই অবয়বটার উপর ঝাঁপিয়ে পড়েছে, যখন ঝাঁপিয়ে পড়েছে তখন মনে হলো ওটা একটা বাতাসের মতো, ওটা আসলে ওরকম কোন মানে সলিড কোন জিনিস না, নিরেট কোন জিনিস না, বাতাসের মতো। এখন এই দুই ভাইয়ের সাথে ওই অবয়বের ধস্তাধস্তি শুরু হয়ে যায়, মোটামুটি মিনিট দশেকের মতো ধস্তাধস্তি হয়েছে। এরপর ওই অবয়বটা বলে, শোন আজকের মতো ছেড়ে দিয়ে যাচ্ছি, কোনো ক্ষতি করলাম না, কিন্তু কথাটা মনে রাখিস, এভাবে প্রতিদিন বিরক্ত করতে আসবি না, এরপরে ধরলে কিন্তু সবগুলোকে মেরে ফেলব, আজকের মতো শুধু ভয় দেখিয়ে চলে গেলাম। এরপরে ওই অবয়বটা অদৃশ্য হয়ে যায়। তো তখন ওই বড় ভাই, উনি তো প্রচন্ড ভয় পেছনে গলা চেপে ধরেছে, যাই হোক ভয় পেল, এখন বাড়িতে তো আসতে হবে। আবারও ওনাদের ছোট ভাই যে জুয়েল আহমেদ, ওনাকে ধরে বাড়িতে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর সকালবেলা জুয়েল আহমেদ সুস্থ, তারপর মেজ ভাই যিনি শফিকুল ইসলাম, ওনার কোনো সমস্যা হয় না, কিন্তু যে বড় ভাই যিনি, উনি প্রচন্ড অসুস্থ হয়ে যান, উনি একদম শুকিয়ে যেতে থাকে, জ্বর আর ভালো হয় না। এই কয়েকদিনের মধ্যে বেশ হুজুর কবিরাজ দেখানো হলো, কোনো কাজে আসে না, এভাবে দশ দিন এগারো দিন, বারোতম দিনে হঠাৎ করে নাকি বাড়িতে এক পাগল আসে, মানে উস্কো খুস্কো অবস্থা, পুরো দস্তুর পাগল, এসে ওনার আম্মার কাছে বলে, কিরে তোর বড় ছেলেকে কেউ সুস্থ করতে পারে নাই নাকি? এই কথা শুনে ওনার আম্মা তো অবাক, পাগল কিভাবে জানলো? আর চিন্তা করেন, গ্রামের কারোর কাছে শুনেছে পাগলটা। তখন পাগল বলে, এই একটা মুরগির বাচ্চা দে, তোর ছেলেকে সুস্থ করে দেবো ইনশাল্লাহ। তো ওনার আম্মা ভেবেছে, কত বড় বড় হুজুর কবির ভালো করতে পারলো না, করতে এখন পাগল আসছে, সে নাকি ভালো করবে। কিন্তু নিজের ছেলের ভালো করার জন্য অনেক টাকা পয়সা তো ইতিমধ্যে এই কয়েকদিনে খরচ করে ফেলেছে, কয়েকটি মুরগির বাচ্চা গেলে যাক না। তখন ওনার আম্মা বলে, আচ্ছা আপনি ভালো করতে পারলে আপনাকে চারটা মুরগির বাচ্চা দেব। তারপর পাগল ঝাড়ফুঁক শুরু করে দেন ওনার বড় ভাই এই রফিকুল ইসলামকে। তারপর এক গ্লাস পানি আনতে বলেন, সেগুলো পরে ফু দিয়ে বলেন, এবং বলে দেন যে তিন দিন এগুলো দিয়ে গোসল করাবে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এরপর ওই পাগল মুরগির বাচ্চা নিয়ে চলে যায়। সত্যি আস্তে আস্তে ওনার বড় ভাই ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। এরপর থেকে তিন ভাইয়ের আল্লাহর রহমতে কোনো অসুবিধা হয়নি, এই তিনজনই এখন পর্যন্ত জীবিত আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছেন, এটাই আমাদেরকে জানিয়েছেন নূর মোহাম্মদ ইসলাম শাকিল ভাই। আর ওই যে পাগল কোত্থেকে এসেছিলেন, বিভিন্ন ঘটনা আমরা এরকম পাই, যখন কোনোভাবে সুস্থ হয় না, অনেক সময় কোনো হুজুর আসেন, ফকির আসেন, পাগল আসেন, এটা হয়তো আল্লাহই পাঠান, ওনারা মানুষও হতে পারেন, জিনও হতে পারেন, তো এটা বিভিন্ন কিছুই হতে পারে। এরকম অনেক ঘটনা আমি দেখেছি যে, এবং এগুলো সত্য ঘটনা, যে হঠাৎ করে এরকম চলে আসে, এটা আল্লাহ তাআলাই পাঠায় দেন। আমার কাছে মনে হয় আল্লাহ তাআলা হয়তো কোনো ফেরেশতাই পাঠান, বা কোনো ভালো জিনই, মানে কোনো জিন আসতে পারে এই বিষয়টা সমাধান করার জন্য। কারণ অনেক ভালো জিন তো আমাদের বাড়ির আশেপাশে থাকে, যখন তারা দেখে যে কোনোভাবেই সুস্থ হচ্ছে না, তাদের মনে আল্লাহ দয়া সৃষ্টি করে দেন, তারাও এসে অনেক সময় এরকম ছাড়ফুক করে, কারণ ওরা তো এই ট্রিটমেন্টগুলো ভালো জানে আমাদের থেকে, এরকমও হতে পারে, এগুলো অনেক সময়ই হয়। আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বিপদে ফেলেন বলতে আল্লাহর ইচ্ছাই সবকিছু হয়, আমাদের তকদিরের ভালো মন্দ সবকিছু আল্লাহর ইচ্ছাতেই হয়। আর যদি আমাদেরকে কেউ কোনো ক্ষতি করেও থাকে, আল্লাহ ইচ্ছা করেছেন বলেই তিনি ক্ষতি করতে পেরেছেন, আল্লাহ যখন আর ইচ্ছা করবেন না, এই ক্ষতির প্রভাবটাও ইনশাল্লাহ থাকবে না। এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর কেউ জাদুগ্রস্ত হলে অবশ্যই রুকিয়া করতে হবে, কিন্তু রুকিয়া করতে গিয়ে এবং জাদু থেকে মুক্ত হওয়ার জন্য আমরা এমন কিছু শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাই, যেটা আসলে আমাদের পরকালকে ধ্বংস করে দেয়। এই জন্য এই বিষয়টাও যেন আমরা মাথায় রাখি প্রিয় লিসেনার্স। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। চলুন আমরা চলে যাব আমাদের 93 নং এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন ইয়াসিন ভাই, উনি একজন রেমিটেন্স যোদ্ধা, বর্তমানে রয়েছেন সৌদি আরবে। ওনার বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানায়। উনি যার কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করেছেন, ওনার বাড়ি নোয়াখালীতে, আর ওনার নাম রায়হান। বিস্তারিত ঠিকানা এই রায়হান ভাই প্রকাশ করতে রাজি হননি, যার কারণে এতটুকু পরিচয় ওনার প্রকাশ করার অনুমতি পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছিল 1991 সালে, আর ওনার বয়স ছিল যখন মাত্র 15 বছর। উনি ছোট থেকেই দাদাদের কাছ থেকে জিন ভূতের কাহিনী শুনে বড় হয়েছেন, আর এগুলো শুনতে শুনতে ওনারও জিন দেখার প্রবল ইচ্ছা জাগে মনে। আর ওনার দাদা ছিলেন ওনার পাড়ার মসজিদের মুয়াজ্জিন প্লাস খাদেম, আজান দিতেন, মসজিদ দেখাশোনা করতেন, পরিষ্কার পরিচ্ছন্ন করতেন, আর হুজুর যদি না থাকতেন, মানে ইমাম সাহেব যদি না থাকতেন, তাহলে উনি নামাজও পড়াতেন। আর এর পাশাপাশি উনি টুকটাক কবিরাজিও জানতেন। ওনার সাথে একজন বুজুর্গ জিনের ভালো সম্পর্ক ছিল, এটা ওনার পরিবারের সবাই শুধু জানতেন, অন্য কেউ না। তো এই রায়হান ভাইয়ের দাদা রায়হান ভাইকে অনেক ভালোবাসতেন, আদর করতেন। তো একদিন এই রায়হান ভাই তাদেরকে বলে, দাদা তোমার সাথে যেই বুজুর্গ জিনটা আছে তাকে একটু দেখাও না, আমার সাথে একটু দেখা করিয়ে দাও। তখন ওই দাদা বলে, দেখ ভাই, তুই কিন্তু দেখলে ভীষণ ভয় পাবি, যাক সময় হোক তুই দেখতে পাবি। এটা বলে এই রায়হান ভাইকে সান্ত্বনা দেয়। এর কিছুদিন পর ওনাদের মালিকানাধীন বেশ কিছু আম গাছ ছিল, ওই আম গাছের আম পেকে গিয়েছিল। আর রায়হান ভাইদের কিন্তু অনেক আম গাছ, সুপারি গাছ এগুলো ছিল, এখনো আছে। তো ওই আম পাড়ার পর ওনার দাদা রায়হান ভাইকে বলছে যে তোর খুপিকে কিছু আম দিয়ায়। তখন এই রায়হান ভাই একটা ব্যাগে করে কিছু আম ওনার ফুপির বাড়ির মানে বাড়িতে দেওয়ার জন্য রওনা হন। সময়টা ছিল দুপুর 2-3টার দিকে, মানে যখন বের হয়েছেন। ফুপুর বাড়ি কিন্তু খুব বেশি দূরে ছিল না, ওনাদের গ্রামের পরে একটা গ্রাম, তারপরে গ্রাম, তো এটা পায়ে হেঁটেই যাওয়া যায়। পায়ে হেঁটে যেতে 1-1.5 ঘন্টার মতো লাগে আর কি। তো উনি আসরের নামাজের পরপর গিয়ে ওনার ফুপুর বাড়িতে যায় পৌঁছান। তখন তো এরকম মোবাইল ফোনের ব্যবহার ছিল না, তো হঠাৎ করেই ছোট ভাইয়ের ছেলেকে দেখতে পেয়েছেন যে আম নিয়ে বাসায় এসেছে ওই ফুপি আর কি। তো সে কি আদর, ভালো করে খাওয়া দাওয়া করিয়েছেন। তখন ফুপি বলেছেন যে আজ তুই থেকে যা, সন্ধ্যা হয়ে গেছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর এমন কি, 91 সাল তো খুব বেশি আগের কথা না, তাই না? তো এই রায়হান ভাই তো বেশ চঞ্চল স্বভাবের মানুষ ছিলেন, তো উনি বলছেন সন্ধ্যা হয়ে গেছে তাই আমাকে থেকে যেতে হবে, বেশি রাত তো আর হয় নাই, কত রাত বেড়াতে ঘুরে বেড়াই, এটা তো কোনো ব্যাপারই না, তাই সন্ধ্যার সময় চলে যেতে পারবো, কোনো সমস্যা হবে না। তো এই কথা বলে সন্ধ্যার পর ফুপির বাসা থেকে উনি রওনা হন। 10-15 মিনিট বা সর্বোচ্চ 20 মিনিট হাঁটার পর মাগরিবের আজান হয়ে গিয়েছে, মানে যখন রওনা দেন তখন কিন্তু মাগরিবের আজান হয়নি। আর মাগরিবের পরেও তো কিছুটা আলো থাকে, তারপরে যখন চাঁদ উঠেছে সেটারও বেশ আলো ছিল চারদিকে। ওনার পথ চলতে কোনো অসুবিধা হচ্ছিল, ওনার পথ তো ওনার চেনাই আর কি। তো ওনার ফুপির যে গ্রাম, কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই ওই গ্রামটা পার হয়ে উনি চলে আসেন, এরপরে আর একটা গ্রাম, তারপর ওনাদের গ্রাম। তো রাস্তা তখন পুরোপুরি ফাঁকা, উনি একা একাই হাঁটছিলেন আর মনের সুখে গান গাইছিলেন, বাড়ির দিকে যাচ্ছেন। হালকা একটু ভয়ও লাগছিল, কারণ হচ্ছে উনি যেই পথ দিয়ে যাচ্ছেন সামনে একটা কাঁঠাল বাগান ছিল, আর ওখানে একটা পুরনো বাড়ি ছিল, ওখানে কেউ থাকতো না, 10-15টা কাঁঠাল গাছ আছে ওখানে। ওই দিক দিয়ে তো উনি দিনের বেলা এসেছেন, কোনো সমস্যা হয় নাই। এখন যাচ্ছেন একা একা, তো শরীরটা একটু কাটা দিয়ে উঠেছে। লোক মুখে শোনা যায় এইদিকে নাকি অনেকজনে অনেক কিছু দেখেছে রাতের বেলা। আর 1991 সালে ওইদিকে খুব একটা বসতি ছিল না, মানে ঘর বাড়ি যেগুলো ছিল বেশ দূরে দূরে ছিল। তো উনি এগুলো চিন্তা করতে করতে কাঁঠাল গাছ যেগুলো আছে আর কি ওখানে কাছে চলে আসেন আর কি। তো বাগানটার মাঝামাঝি যাওয়ার পর হঠাৎ করে ওনার সামনে একটা সাদা বিড়াল এসে পড়ে। কোথা থেকে যেন বিড়ালটা চলে এসেছে আর ওনার সাথে সাথে হাঁটছিল। তো বিড়ালটা দেখুন একটু ভয় পেয়েছেন যে এই বিড়ালটা আবার কোত্থেকে এলো, খুব বেশি রাত তো আর হয় নাই, তারপরও ভয় পেয়েছেন যেহেতু একা একা ছিলেন ওই জায়গাটাতে উনি। আর উনি চিন্তা করছেন যে আশেপাশে ঘর বাড়ি তো অনেক দূরে দূরে, এই বিড়ালটা কোত্থেকে আসলো, এই চিন্তা করে ভয় পাচ্ছিলেন, মাঝে মাঝে বিড়ালটাকে তাড়ানোর চেষ্টা করছিলেন বিভিন্ন ধরনের শব্দ করে, কিন্তু বিড়ালটা যাচ্ছিল না। উনি আবার কি করছেন, হাতে একটা লাঠি নিয়ে বিড়ালটাকে তাড়া করবেন। তো বিড়ালটা হাতের ওই লাঠিটা দেখেই দৌড় দিয়ে পাশের এক ঝোপের মধ্যে ঢুকে গিয়েছে, আর সামনে আসে নাই। উনি আবার হাঁটতে থাকেন, একটু যাওয়ার পরে দেখেন যে বেশ খানিকটা দূরে ওনার সামনের দিকে একটা লোক হেঁটে যাচ্ছে, সাদা কাপড় পরা, সাদা কাপড় বলতে সাদা পাঞ্জাবি টুপি পরা একটা লোক, কোনো হুজুর হবে, আর উচ্চতায় সাধারণ মানুষের মতোই দেখা যাচ্ছে আর কি। তো এই রায়হান ভাই ভাবছে যে হয়তো মসজিদের কোনো ইমাম মাগরিবের নামাজ পড়িয়ে বাসার দিকে যাচ্ছে, অথবা মাগরিবের নামাজ পড়িয়ে বাসার দিকে গিয়েছিল, এখন এশার আজান দেওয়ার জন্য হয়তো আগে ভাগে বেরিয়ে যাচ্ছে বাসা থেকে, এরকম চিন্তা করেছেন। যেহেতু একজন হুজুরের মতো মানুষ দেখেছেন, এটা দেখে উনি একটু মনের সাহস পান আর ভাবেন যে যাক ভয়টা একটু কমলো আমার, একটা লোক তো পাওয়া গেল, একটু সামনে গিয়ে ওনার সাথে একটু কথা বলি। তো এই রায়হান ভাই পেছন থেকে ডেকেই যাচ্ছে, ও ভাই দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান, কিন্তু ওই লোকটা পেছন দিকে তাকায় না, উনি ওনার মতো হেঁটেই যাচ্ছে। আর রায়হান ভাই ডাকছে জোরে জোরে, উনি জোরে জোরে হাঁটছেন মানে রায়হান ভাই, কিন্তু ওই লোকটা কাছাকাছি পৌঁছাতে পারছেন না। একসময় দৌড়ানোর মতো করে একটু জোরে হাঁটছিলেন লোকটাকে ধরার জন্য, কিন্তু একটু পরেই কিছু গাছের নিচ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে দেখে সামনে আর কিছু নাই, মানে ওই লোকটা নাই, অন্ধকারে মিলিয়ে গেছে। তো এমনটা মনে হলো তার কাছে যে ওই লোকটা মিলিয়ে গেছে, আশেপাশে তাকিয়ে দেখেন যে আশেপাশে কিছু ঘর বাড়ি দেখা যাচ্ছে, আর ওনার কাছে মনে হয় আর কিছুক্ষণ হাঁটলেই ওনার নিজের গ্রাম, আর কোনো সমস্যা হবে না। আর কোনো সমস্যা হয়ও না, উনি বাসায় চলে যান। আর তখন তো খুব বেশি রাত, তখনও এশার আজান হয়নি বা হয়েছে এমন সময় আর কি, কারণ মাগরিবে একটু আগে বেরিয়েছেন, এতটুকু সময় তো লাগবে, এটাই স্বাভাবিক। তো উনি যখন বাড়িতে চলে এসেছেন, বাড়িতে আসার পর ওনার দাদা ওনাকে বলছে, কি রে রাস্তায় কোনো সমস্যা হয়েছে নাকি? তখন উনি স্বাভাবিকভাবেই উত্তর দেন, মানে রায়হান ভাই তার দাদার কথায় স্বাভাবিকভাবে উত্তর দেন যে হ্যাঁ, আসার সময় একটু ভয় ভয় পাচ্ছিলাম। এরপর যা কিছু ঘটেছিল সবকিছু বললেন, ওই লোকটার কথাও বললেন যে একটা মানুষ দেখলাম, এত ডাকাডাকি করলাম, কিন্তু লোকটা উত্তরই নিল না, মনে হয় লোকটা বয়স হয়ে গেছে, কানে কম শোনে। তোমার দাদাও একটু মুশকিল হেসে বললেন যে হ্যাঁ হতে পারে, বয়স হয়ে গেলে তো অনেক সময় মানুষ কানে কম শুনতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। তো আর কিছু না বলে উনি ওনার নাতিকে বললেন, যা হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়। এর ঠিক দুই দিন পর রাতের বেলা এই রায়হান ভাই ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছিলেন, গ্রামের ওয়াশরুমগুলো তো ঘরের বাইরে থাকে, সময়টা ঠিক কয়টা বাজে এটা উনি খেয়াল করেন নাই, উনি এক একটা রুমে থাকতেন। তো ওয়াশরুমের দিকে যাচ্ছিলেন, ওনাদের ওয়াশরুমটা ছিল বাড়ির শেষ সীমানায়, আর ওনাদের ওই সীমানার পরে একটি মসজিদ, মানে মসজিদের সীমানা আর কি। তো ওয়াশরুমের কাছে যখন গিয়েছেন, চাঁদের আলোতে দেখতে পান যে ওনাদের পাশের এলাকার উত্তরপাড়ার ইমাম সাহেব এখানে মেসওয়াক করছেন। আসলে ওই উত্তরপাড়ার ইমাম সাহেবই কিনা এটা বুঝতে না পারলেও, মানে চাঁদের আলোতে মনে হচ্ছে এটা উত্তরপাড়ার ইমাম সাহেব। তো উনি তখন চিন্তা করছে যে আচ্ছা, অন্য এলাকার হুজুর ওনাদের এলাকায় রাতের বেলা উনি এইখানে বসে আছেন, ঘটনা কি? তো এটা দেখার পর উনি একটু কাছে গিয়েছেন, তখন ওই হুজুর নাকি এই রায়হান ভাইয়ের দিকে বেশ চোখ বড় বড় করে তাকিয়েছিলেন। তখন বুঝতে পারলেন না, উনি ওই এলাকার হুজুর না। এরপর কি হয়েছে, ওই যে হুজুর মতো যিনি ওখানে বসেছিলেন, উনি ওইখানে বসে বসে মেসওয়াক করছিলেন, আর রায়হান ভাই খুব কাছাকাছি আসার পর ওই হুজুর দাঁড়িয়ে পড়ে। তখন দেখা যায়, মানে রায়হান ভাই দেখতে পান যে এই হুজুরটা বসে থাকা অবস্থায় এরকম দেখা যাচ্ছিল, কিন্তু দাঁড়ানোর পর বিষয়টা স্বাভাবিক নাই, মনে হচ্ছে প্রায় 8-9 ফুট উচ্চতার একজন মানুষ। এটা দেখার পর রায়হান ভাই দৌড়ে বাসায় চলে আসেন। রাত কয়টা বাজে উনি তো আসলে বুঝতে পারেন নাই, তো উনি ওই রাত্রে রুম থেকে বেরি হন নাই। সকালবেলা এই ঘটনা উনি ওনার মা বাবাকে বলেছেন, কিন্তু তারপরও কেউ বিশ্বাস করে না। তখন বলে যে ঘুম থেকে উঠে তুই ব্যাগে বের হয়েছিস, ঘুমের মধ্যে ভুলভাল দেখেছিস। তখন দাদাও বলেন, হ্যাঁ তুই তো ভুল দেখেছিস ঘুমের ঘরে, এ কিছু না। তো এরপর বেশ কিছুদিন চলে যায়, কোনো সমস্যা হয় না। বেশ কিছুদিন পর আবার সেই জিন দেখতে হবে এই কথা মনে পড়ে, যে দাদাকে তো বলেছিলাম জিন দেখানোর কথা। তখন দাদাকে বলো, দাদা তুমি তো তোমার জিন তোমাকে দেখাইলে না। তখন ওই দাদা বলেন যে, তোর কি মনে নাই যে তোর ফুপির বাসার থেকে আসার সময় একটা বিড়াল দেখেছিলি, একটা লোক দেখেছিলি? তখন অ্যানিমাল বলে হ্যাঁ দেখেছিলাম তো। তখন দাদা বলে ওইটাই আমার সাথে যার সম্পর্ক আছে সেই জিন, আর ওই জিনটাকে আমি আগেই বলে রেখেছিলাম যে রায়হান তো জিন দেখতে চায়, তো এটা দেখার জন্য যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারে, তো ছোট মানুষ বোঝে কম, তাই একটু চোখে চোখে রাখবেন আর কোনো ভয় ভীতি দেখায় না, ও যেন ভয় না পায়। তো তুই যখন ওই দিক দিয়ে আসছিলি, বিশেষ করে কাঁঠাল বাগানের ওখানে, ওখানে একটা পরিত্যক্ত বাড়ি, লোকজন থাকে না, ওখানে কিছু দুষ্টু জিন ছিল, বিভিন্ন সময় মানুষদেরকে ওরা ভয় দেখায়, তো তুই যখন আসলি ওই সময় ওরা তোকে ওই সময় ভয় দেখানোর চেষ্টা করলেও করতে পারতো, নিশ্চিতভাবে বলা যায় না, কারণ তখন তো খুব বেশি রাত ছিল না। এই কারণে আমার ওই জিনটি বিড়ালের বেশে তোর পাশ দিয়ে আসছিল। তুই যখন আবার হাতে লাঠি নিলি, তুই বুঝতে পারিস না এটা কি জিনিস, তখন ওই জিনিসটা ওখান থেকে চলে যায়, কারণ তুই যদি আঘাত করতি তাহলে তোর কিন্তু বড় ধরনের ক্ষতি হয়ে যেত, কারণ অহেতুক তুই একটা প্রাণীকে আঘাত করবি, এটা তো ঠিক না। এরপর উনি ওখানকার দুষ্টু জিনগুলোর হাত থেকে তোকে সেভ করার জন্য, যাতে ওরা তোকে তোকে ভয় দেখাতে না পারে, এই জন্য উনি আবার মানুষের বেশ ধরেন এবং তোকে পথ দেখাতে দেখাতে নিয়ে আসেন, আর তোর কথার কোনো উত্তর দেন নাই। আর তুই যখন আবার চলে আসছিলি তখন তো মানে তোর গ্রামের কাছে চলে আসি, তখন তো আর ওনার দেখানোর ওনার দেখার কোনো প্রশ্নই নেই, উনি বুঝে গিয়েছিলেন তুই নিরাপদ জায়গায় চলে এসেছিস। আর এই কয়েকদিন আগে তুই যে রাতের বেলা এক হুজুরকে দেখেছিলি মিসওয়াক করছে, ওইটাও আমার সাথে থাকা জিন ছিল। আমিও তাকে বলে রেখেছিলাম আমার বাড়ির মানুষ রাতের বেলা বাসা থেকে বাইরে বের হতে পারে ওয়াশরুমে যাওয়ার জন্য, তো তুমি কিন্তু কোনো ভয়ঙ্কর রূপ নিয়ে ওদের সামনে যেও না, কারণ ভয় পেলে ওরা মারাও যেতে পারে, তুমি সাধারণ কোনো মানুষের রূপ বা জীবজন্তুর রূপ নিয়ে থাকবা। তো এই কারণেই সে ওই পাশের বাসার হুজুরের রূপ ধরে সে ছিল, ওই সময় মিসওয়াক করছিল, কিন্তু হুট করে বলা নেই কারণে তার সামনে চলে গিয়েছিল। তো সেও বুঝতে পারে নাই যে কোন একটা মানুষ হঠাৎ করে সামনে চলে আসবে, সে হঠাৎ করে তোর দিকে তাকিয়েছে, দেখে তারও কিছুটা মেজাজ গরম হয়েছে যে কথা নাই বাচ্চা না, একটু শব্দও করলো না, হুট করে সামনে চলে আসলো। তারপর তুই যখন দৌড়তে চলে গেলি ওই জিনটা ওখান থেকে চলে যায়। এই কথা শোনার পর রায়হান ভাইয়ের মানে ভয়ে তো হাত পা ঠান্ডা হয়ে আসছে। তো যাই হোক, এরপর রায়হান ভাই তার দাদাকে জীবনেও মানে যতদিন ওর দাদা জীবিত ছিলেন, ওর দাদা মারা গেছেন 2007 সালে কোরবানিদের পরে, জিন দেখার কথা বলেননি। কিন্তু ঘটনা কিন্তু এখানে শেষ না, আর একটা ঘটনা আছে, সেটা হলো ওনাদের যে মসজিদ, পাড়ার যে মসজিদ, ওই মসজিদে একটা ঝামেলা সৃষ্টি হয়। তখন পাড়ার মানুষ রায়হান ভাই দাদাকে বলে আপনাকে আর আজানও দিতে হবে না, আর মসজিদের খাদেম হিসাবে থাকতে হবে না, আর একজন মানুষকে আমরা মসজিদের মুয়াজ্জিন প্লাস খাদেম হিসাবে ঠিক করেছি। তখন দাদা বলে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, করলাম না কাজ। কিন্তু সমস্যা হলো যেই ব্যক্তিকে খাদেম বানিয়েছেন, মসজিদ বানিয়েছেন, এই লোকটা কিছুটা মানে দুষ্টু প্রকৃতির মানুষ ছিলেন, তো ওনার দুষ্টুমি বা দুষ্টু স্বভাবের কথা মানুষ জানতেন, তারপর ওনাকে এই কাজের দায়িত্ব দিয়েছিলেন। উনি কি করতেন, আজান দেওয়ার সময় হলে মাঝে মাঝে আজান দিয়ে নামাজ না পড়ে চলে যেতেন, এমনকি মসজিদও খুলতেন না, এমনও ঘটনা ঘটত। কারণ উনি যখন বুঝতেন যে আজানের পরে মসজিদে কোনো মানুষজন আসবে না, তখন উনি আজানটা দিতেন তারপর বাড়িতে চলে যেতেন, এরকম বদ অভ্যাস না ছিল। মাঝে মাঝে লোকজন এসে দেখতো মসজিদ বন্ধ, তখন তো মানুষজন খুব রাগারাগি করতো, চিৎকার চেঁচামেচি করতো। এর কিছুদিন পরে উনি মোটামুটি ভালো হয়ে যান, মোটামুটি ঠিক কাজ করছেন, আবার কিছুদিন যাওয়ার পরে একই কাজ উনি শুরু করেন। একদিন কি হয়েছে, এশার আজান দিয়ে উনি মসজিদ না খুলে চলে যাচ্ছেন, তো উনি নাকি মসজিদের যেখান দিয়ে যাচ্ছিলেন অন্ধকারের ভিতরে কে একজন ওনাকে ডাকছিল, এই কোথায় যাচ্ছিস, শুনে যা মসজিদ খোল। তো এমন ভয়ঙ্কর মোটা কণ্ঠের স্বর শুনে উনি ভয়ে এক দৌড়ে বাড়িতে চলে যান। আর উনি যখন ফজরের আজান দিতে আসেন, তখন ওই আজান দেওয়ার আগেই কেউ একজন তাকে বলে ওঠে, এই কিরে এশার আজানের পর মসজিদটা না খুলে চলে গেলি, এই একই অপকর্ম মাঝে মাঝেই করিস, তো তোকে যে ডাকলাম মসজিদটা খুলে দিতে বললাম, না খুলে চলে গেলি কেন, এখন যাবি কই বল। তো এটা কিন্তু গায়েবী ভাবে শব্দ আসছে। এরপর কি হয়েছে, কেউ একজন ওনার ঘাড়ে ধরে শক্ত করে মানে ওনার ঘাড়ের ওখানে ধরেছেন আর ওনার গালে কষে মেরেছেন একটা চোর। এরপর ওনার ওই ঘাড়ের উপর চাপ দিয়ে মাটিতে বসিয়ে ফেলেছে। আর এরপর মূলত আর ওনার কোনো সমস্যা হয়নি, কিন্তু ভয় পেয়েছেন মারাত্মক। উনি তো খুব জোরে চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, উনি ওই বসেই আছেন ওইভাবে আর বসে চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। এখন মসজিদের কাছে তো রায়হান ভাইদের বাড়ি, মানে ওনার দাদা দাদি আছেন বাড়িতে, তো উনি আবার ওই নাম ধরেও ডাকছিলেন, জানে রায়হান ভাইয়ের দাদার নাম ধরে ডাকছিলেন। ওনারা এটা শোনার পর বাড়িতে ওই যে রায়হান ভাইও ছিলেন উনিও দৌড়ে চলে এসেছেন, আশেপাশে আরো কয়েকজন লোক চলে এসেছেন। অনেকেই তো ওই চিৎকার শুনে ঘুম ভেঙে গিয়েছিল, ভোরবেলা তো আসলে খুব বেশি মানুষ আসে নাই ওই সময়। এদিকে নাম ছিল হামিদ, মানে যাকে চর মেরেছে তার নাম হলো হামিদ। এই যে রায়হান ভাই ওনার দাদা আরো কয়েকজন লোক এসেছে, এসে বলে হামিদ ভাই কি হয়েছে, তো উনি তো ভয়ে কিছু বলতে পারছিল না। তো যাই হোক, ওই রায়হান ভাইয়ের দাদা ওনার হাত পা একটু ঘষে দিচ্ছেন, মানে একটু স্বাভাবিক করার চেষ্টা করছেন। তখন এই হামিদ দাদা একটু পর সকলকে বলে যে ভাই আমাকে কালেমা পড়ান, আমি তওবা করতে চাই, খুব ভয় পেয়েছি আমি। তখন তাকে কালেমা পড়ানো হয়, তওবা করেন। তখন উনি যখন একটু স্বাভাবিক হন, তখন সবাইকে বলেন যে এই এই ঘটনা, আমি তো এরকম ঘটনার মুখোমুখি হয়েছি। তো উপস্থিত সবাই বিষয়টা শোনেন, ফজরের নামাজের পর ওনাকে ধরাধরি করে বাড়িতে দিয়ে আসা হয়। ওই দিনই সকাল 8:30-এর দিকে উনি মারা যান, মানে এতটা ভয় পেয়েছিলেন উনি মারা যান। এরপর এই রায়হান ভাইয়ের দাদা ওনার যে জিনটা ছিল সেই জিনের কাছ থেকে জানতে পারেন যে এই জিনটা খুব রাগে ক্ষোভে এমনটা করেছে। এমনিতে সে খুবই ভালো, বদরাগী না, কিন্তু এই ব্যক্তিটার উপর রেগে থাকার কারণ হচ্ছে যে উনি এই যে আজান দিয়ে চলে যেতেন, মসজিদের দরজা না খুলে চলে যাওয়ার কারণে এই জিনটা নাকি মসজিদে ঢুকতে পারত না। জিনদের একটা নিয়ম আছে, এইভাবে তারা ঢুকতে পারে না। আর এই মসজিদে জিনটা রেগুলার নামাজ পড়ত, মাঝে মাঝেই এই ধরনের অপকর্ম উনি করার কারণে এই জিনটা তার উপর ক্ষিপ্ত ছিল। তারপর এলাকাবাসী যখন তাকে চাপ দেয় কিছুদিনের জন্য, সে ভালো হয়ে যায়, আবার স্বভাব সুলভ আচরণে সে একই কাজ করতে থাকে। একদিন ঈশার নামাজ না পড়ে সে আজান দিয়ে যখন চলে যাচ্ছিল, তখন সে ডাক দেয় যাতে করে সে অন্তত মসজিদটা খুলে দিয়ে যায়। সে যখন এই কাজটাও না করে, উল্টো ভয় পেয়ে সে দৌড়ে চলে যায়, ফজরের সময় এসে এই জিনটা এই কাজটি করেছিল। মূলত তাকে মেরে ফেলার উদ্দেশ্য ছিল না, জিনটার উদ্দেশ্য ছিল এই ঘটনার পর সে যেন ভালো হয়ে যায়। কিন্তু আসলে এতটাই ভয় পেয়েছিল মানে এই হামিদ দাদা, উনি মারাই গিয়েছিলেন ওই দিনই। তো যাই হোক, আল্লাহ তাআলা হামিদ দাদার ভুল ত্রুটি ক্ষমা করুন। আর রায়হান ভাইয়ের দাদাও, উনি 2007 কুরবানির পরে মারা গিয়েছেন, আল্লাহ তাআলা উভয়কেই ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন, এটাই আমরা দোয়া করব। ধন্যবাদ ইয়াসিন ভাই, প্রবাস জীবনে থেকেও চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন রায়হান ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে। রায়হান ভাইও তো এই ঘটনাটা শুনবেন, তার জন্য শুভকামনা রইল। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের 93 এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, স্বাগতম জানাচ্ছি আমাদের 93 এপিসোডের তৃতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন সোহান ভাই। উনি এর আগে আমাদেরকে ঘটনা পাঠিয়েছিলেন, উনি একজন সিঙ্গাপুর প্রবাসী। তো ঘটনাটি উনি সংগ্রহ করেছিলেন যখন উনি বাংলাদেশে এসেছিলেন। উনি বাংলাদেশে যখন আসেন তখন কয়েকটি ঘটনা সংগ্রহ করেছিলেন, এর মধ্যে প্রথম এই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব। তো ঘটনাটি উনি মূলত যেই জায়গার ঘটনাটি সংগ্রহ করেছেন, এটি হচ্ছে ওনাদের লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার অন্তর্গত একটি জায়গা। আর ওইখানে ওনার এক বন্ধু আছে, তার নাম হচ্ছে লিয়াকত। তো তার সাথে দেখা করতে এবং ওই এলাকায় উনি ঘুরতে গিয়েছেন, মূলত তখনই ঘটনাটি সংগ্রহ করেছিলেন। সেখানে যাওয়ার পরে তার সাথে উনি তাদের এলাকার নদী দেখতে গিয়েছিলেন। লিয়াকত সাহেবদের বাড়ি সেই নদী অঞ্চলে ছিল, কিন্তু নদী ভাঙনে তা বিলীন হয়ে যায়। নদীর পাশে একটা চায়ের দোকানে ওনারা চা খেতে বসেন, সেখানকার সবাই এই লিয়াকত সাহেবের পরিচিত ছিলেন। যদিও বা এই লিয়াকত সাহেব নদী ভাঙনের পর কমলনগর চলে আসেন, তো চায়ের দোকানে চা খাওয়ার সময় একজন হিন্দু ভদ্রলোকের সাথে কথা হয়, তার নাম হচ্ছে সঞ্জয় দত্ত। মূলত এই সঞ্জয় দত্ত সাহেবই ঘটনাটি বলেছিলেন। তো ওখানে আলাপচারিতার সময় এই সোহান ভাই, উনি এই সঞ্জয় দত্ত যিনি, তাকে জিজ্ঞেস করেন যে কাকা, আপনারা তো এই নদীতেই জীবনের সিংহভাগ সময় কাটিয়ে দিয়েছেন, কখনো কি ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছেন? তখন উনি ওই সময়ে একটি ঘটনা বলেন। তো ঘটনার সময়কাল 1980 কি 1982 সালের দিকে হবে। এই সঞ্জয় দত্ত তখন ছোট, তখন ওনার বয়স 16 কি 17 বছর। তো এই সঞ্জয় দত্ত, ওনার বাবা, এই দুইজন গ্রামের আরেকজন ব্যক্তি, তার নাম হচ্ছে জহির মিয়া, তার নৌকায় ওনারা মাছ ধরতেন। মূলত ওনাদের নিজেদের নৌকা ছিল না, তো এই জহির মিয়ার নৌকায় মাছ ধরতেন। তো এই যে নদীটা ওই সময়, এখন যে নদীটা রয়েছে ওটা আরো দূরে ছিল, 2 মাইল দূরে ছিল ওই সময়। মূলত সেখানেই এই গ্রামটা ছিল। তো অনেক আগেই তো নদী ভেঙে গেছে, তারপর ওখানে চর পড়েছে, ওগুলো সরকারের খাস জমি হয়ে গেছে। তো জহির মিয়ার 3টি নৌকা ছিল, সেগুলো দিয়ে এই যে সঞ্জয় দত্ত, ওনার বাবা এবং জহির মিয়া মাছ ধরতেন। আর এই জহির মিয়ার একটা মাত্র ছেলে ছিল, তার অন্য কোনো সন্তান ছিল না। এই ছেলের নাম হলো শাহেদ, তার বয়স ওই সময় ছিল 23 কি 24 বছরের মতো। শাহেদ এই জহির মিয়ার একমাত্র ছেলে হবার কারণে তাকে কখনো নদীতে মাছ ধরতে নিয়ে যেতেন না, কারণ ওই যে যাদের মায়ের একমাত্র সন্তান ছেলে, মানে আর কোনো সন্তানাদি নাই, নদীতে গেলে তাদের অনেক বিপদ আপদ হতে পারে। নদীর ভেতরে থাকা ভয়ানক পিশাচগুলো এই এক মায়ের ছেলেদেরকে নিয়ে যেতে চায়। এটা কিন্তু সত্য কথা, প্রিয় লিসেনার্স, আমি কিন্তু বিভিন্ন সময় বলেছি যে এই ধরনের ঘটনা কিন্তু ঘটে। তো যাই হোক, এই সঞ্জয় দত্ত বলেন উনি নিজেও নাকি এই লম্বা চুলওয়ালা নদীর এই পিশাচগুলোকে কয়েকবার দেখেছেন। যাই হোক, মূল ঘটনাতে চলে যাই। তো এই জহির মিয়া তার একমাত্র ছেলে এই শাহেদকে কখনোই নদীতে মাছ ধরতে নিতেন না। আর শাহেদ এই ছেলেটা রাজমিস্ত্রির কাজ করা শুরু করে। তো ওনাদের এলাকার রাজমিস্ত্রি একজন আছে হোসেন, এই হোসেনের সাথে শাহেদ ওই জোগালদার যেটাকে বলে আর কি, সহযোগী, এই কাজটা করতে থাকেন, মানে কাজ শিখছিলেন আর কি। তো এইভাবেই দিন যাচ্ছে। ওনাদের গ্রাম থেকে প্রায় 2 কিলোমিটার দূরে হরিদাসপুর নামে আরেকটি গ্রাম ছিল। সেই গ্রামে একটি পূজা মণ্ডপ ছিল। তো হিন্দু সম্প্রদায়ের লোকেরা সেখানে গিয়ে পূজা অর্চনা করতেন। তো ওখানে সাধারণত যেটা হতো যে মহাদেব, এই মহাদেবের পূজা হতো। তো হোসেন মিস্ত্রি সেই পূজা মণ্ডপের কাজ পায়, তাই শাহেদও তার ওস্তাদের সাথে গিয়ে সেখানে কাজ করতে যায় আর কি। তো সেখানে কিছু এই কনস্ট্রাকশনের কাজ ছিল, তো এই রাজমিস্ত্রির কাজটা এই হোসেন মিস্ত্রি পায়। তো তারা সকালে যেত স্বাধীন কাজ করতে, সন্ধ্যার দিকে ফেরত আসতো আর কি। এভাবে তারা বেশ কয়েকদিন কাজ সেখানে করে। কিন্তু শাহেদ লোভে পড়ে একটি মারাত্মক অন্যায় কাজ করে ফেলে। সে তো মন্দিরের ভিতরে ঢোকার সুযোগ ছিল, কারণ হচ্ছে যেহেতু কাজ করছিল। এই মন্দিরে ঢুকে সে কি করেছে, এই মহাদেবের যে মূর্তি, এই হাতের আঙ্গুল, ওই ওটার হাতের আঙ্গুল একটি স্বর্ণের আংটি ছিল। এই স্বর্ণের আংটিটা এই শাহেদ দেখতে পেয়েছে। যদিও পুরোহিত তাদেরকে আগেই বলে দিয়েছিল যে মন্দিরের ভেতরে অনুমতি ছাড়া প্রবেশ করবা না, কাজ করার দরকার থাকলে উপস্থিত লোক থাকবে তখন, কারণ ওখানে মূল্যবান জিনিস ছিল, মূর্তির গায়ে বেশ স্বর্ণালঙ্কার ছিল। তো এই শাহেদ একদিন বিকেলবেলা মন্দিরের ভেতরে প্রবেশ করে, আর এই হাতের আঙ্গুলে যে আংটিটি আগে দেখেছিল এই আংটিটি খুলে নেওয়ার চেষ্টা করে। কিন্তু খুলতে না পেরে সে কি করেছে, তার হাতে থাকা একটা হাতুড়ি দিয়ে এই মূর্তির হাতের যে কবজি, এই কবজির ওখান থেকে ভেঙে সে তার যে ব্যাগ আছে ব্যাগের মধ্যে ভরে নিয়ে চলে গেছে। চিন্তা করছে বাড়িতে এসে এই হাতটি ভেঙে ফেলে এই আংটিটা নিয়ে নেবে আর বাজারে নিয়ে বিক্রি করবে। কিন্তু এটা ছিল তার জীবনের খুব চরমতম একটা ভুল, যা তার জীবনে একটা দুর্বিষহ একটা ব্যাপার ডেকে নিয়ে এসেছিল। তো সে বাড়িতে এসে ওই হাতটি কি করেছে, সে তার ট্রাঙ্কের মধ্যে লুকিয়ে রেখেছে। সে চিন্তা করলো রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন লুকিয়ে হাত থেকে আংটিটা খুলে নিয়ে পরের দিন বাজারে বিক্রি করে ফেলবে। স্বাভাবিকভাবে সে পরের দিন মন্দিরের কাজে গিয়েছিল, গিয়ে দেখে সেখানে হুলস্থুল কাণ্ড। অনেক মানুষ সেখানে, সবার মাঝখানে পুরোহিত, পুরোহিত সবাইকে শান্ত করার চেষ্টা করে। শাহেদ আর হোসেন মিস্ত্রি সেখানে যাওয়ার পর পুরোহিত তাদের ডেকে মন্দিরের ভেতরে নিয়ে যায়। হোসেন মিস্ত্রি কিন্তু শাহেদের এমন কর্মকাণ্ডের কিছুই জানতেন না। পুরোহিত তাদের কর্কশ গলায় বলে যে, তোমরাই তো এখানে কাজ করেছিলে, বলো তোমাদের মধ্যে কে এই অন্যায় কাজটি করেছে। তোমরা যদি এমন কাজ করে থাকো, ভালো ভালো স্বীকার করো, তাহলে কিন্তু কোনো ক্ষতি হবে না, না হলে কিন্তু কঠিন পরিণতি তোমরা ভোগ করবা। আর মনে রাখবা, যেই এই কাজটা করো না কেন, একদিন আগে একদিন পরে আমরা কিন্তু ঠিকই জেনে যাব কে এই কাজটা করছে। এখন হোসেন মিস্ত্রি তো সহজ সরল মানুষ, উনি তো বলে দেন যে, না ভাই, আমি তো এটার কিছু জানি না, আমি এই কাজটা করি নাই, আর আমার বয়স হয়ে গেছে, এতদিন বিভিন্ন জায়গায় কাজ করলাম, কত মসজিদে কাজ করছি, কত মন্দিরে কাজ করছি, কেউ তো কখনো আমার কাজের কোয়ালিটি নিয়ে প্রশ্ন করে নাই, আর আমি যে কখনো কোথা থেকে চুরি করছি এটা নিয়েও তো কেউ কিছু বলে নাই। এখন হোসেন মিস্ত্রি উনি তো সহজ সরল মানুষ, উনি তো অস্বীকার করবেন, কারণ উনি তো কাজটা করেনও নাই, উনি জানেনও না। আর ওইখানে যে শাহেদ উপস্থিত ছিল, সে ভয়ে সবকিছু অস্বীকার করে। তারপর সেদিন তারা আর কাজ না করেই যে যার বাড়িতে ফেরত আসে। আর ওই রাত থেকে শুরু হয় শাহেদের সাথে বিভীষিকাময় বিভিন্ন ঘটনা। রাতে স্বাভাবিকভাবেই শাহেদ তার বাবা মার সাথে রাতের খাবার খায়, এরপর শুয়ে পড়ে। হঠাৎ গভীর রাত্রে শাহেদের ঘুম ভেঙে যায়। তার মনে হলো কেউ তার নাম ধরে ডাকছে। তো সে কান খাড়া করে শোনে যে বাসার বাইরে থেকে কেউ তার নাম ধরে ডাকছে। সে কিছুই বুঝে উঠল না, কৌতূহল হয়ে সে দরজা খুলে বাইরে বের হয়ে আসে যে কে ডাকলো সেটা দেখার জন্য। সে দেখে যে পুরোহিত সে বাইরে দাঁড়িয়ে আছে আর বলছে, শাহেদ, আমি কিন্তু জেনে গেছি তুই এই কাজটা করেছিস। তুই যেভাবে এই মূর্তির হাতটা নিয়ে এসেছিস, ঠিক সেভাবেই তোর হাতকেও কিন্তু ওরা নিয়ে যাবে। এ কথা বলার পর হঠাৎ পুরোহিতের মুখের এক পাশ কাপড় দিয়ে যে ঢাকা ছিল আর এক পাশ খোলা ছিল, এই এক পাশ সরে যায়। আর তখন শাহেদ দেখতে পায় যে পুরোহিতের মুখের এক পাশ পুড়ে মাংস খসে দাঁতের মাড়ি দেখা যাচ্ছে। এটা দেখে তো শাহেদ ভয় পেয়ে এক লাফে ঘরের ভিতরে চলে এসে দরজা বন্ধ করে দেয়। সেই রাতের ভয়ে ঘুমাতে পারে না। পরের দিন গিয়ে আবারও, মানে রাতের বেলা, শাহেদের ঘুম ভেঙে যায়। শাহেদ দেখে তার বিছানার পাশে বিশাল দেহের এক মানুষের মতো কিছু একটা, মোটা তার শরীর, কালো কুচকুচে মনে হচ্ছে, আর মনে হচ্ছে টপ টপ করে তেল জাতীয় কিছু একটা পড়ছে। আর তার ঠিক পেছনেই পুরোহিত দাঁড়িয়ে আছে। আর পেছন থেকে পুরোহিত বলে ওঠে, শাহেদ, তুই কি করেছিস তার ফল কিন্তু বুঝতে পারবি। একথা বলার পর ওই মোটা আকৃতির সেই বিশাল দেহের অবয়বটি সাহেবকে ঘাড় ধরে বিছানা থেকে টেনে ওঠায় সজোরে মাটিতে মারে এক আছার। শাহেদ তো ব্যথায় চিৎকার করে ওঠে। পাশের রুম থেকে শাহেদের বাবা মা বেরিয়ে আসে, এসে দেখে শাহেদ মাটিতে পড়ে আছে। শাহেদের অবস্থা ভালো না, খুব ব্যথা পেয়েছে, তারা তাকে উঠে বিছানায় বসায় এবং জানতে চায় কি হয়েছে। তখন শাহেদ মাত্র যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি খুলে বলে যে সে কি দেখেছে আর কি হয়েছে। তারা শুনে বলে যে, শাহেদ, তুই তো ভুল ভাল দেখেছিস, ঘুমিয়ে পড়। আর তারা চিন্তা করে এক বাবার এক ছেলের সাথে অনেক সময় ধরনের ভয়ানক ঘটনা ঘটতে পারে, কিন্তু তারা এই বিষয়টা চিন্তা করেছে, ওইভাবে গুরুত্ব সাথে নেয়নি। তো এইগুলো বলে তারা স্বাভাবিকভাবেই আবার তাদের রুমে চলে যায়। কিন্তু শাহেদ যে অপরাধটি করেছে এই কথা কাউকে তখনও মানে বলেনি। আর এই যে আচার খাওয়ার কারণে শাহেদ কিন্তু হাতে এবং ঘাড়ে খুব ব্যথা পেয়েছিল, এবং শাহেদ বুঝতে পেরেছিল যে সেই অবয়ব এখনো বাইরেই ঘোরাফেরা করছে। পরদিন বিকালে শাহেদ একটা দোকানে বসা ছিল, তখন সেই মন্দিরের পুরোহিত আসে তার কাছে। তাকে খুব নীরবে একপাশে ডেকে নিয়ে বলে যে, শাহেদ, তুমি যে কাজটি করেছ আমি কিন্তু বুঝতে পেরেছি, তুমি কিন্তু অনেক বড় ভুল করেছ, এখনো কিন্তু সময় আছে, তুমি যে কাজটি করেছ এই জিনিসটা স্বীকার করো, আর যেটা তুমি সাথে করে নিয়ে গেছ এটা ফেরত দাও, তা না হলে কিন্তু তোমার অনেক বড় ক্ষতি হবে, এবং কি ক্ষতি হবে তুমি নিজেও কিন্তু বুঝতে পারবে না, এবং সারা জীবন তুমি কপাল চাপড়ালেও এই ক্ষতির কিন্তু ক্ষতিপূরণ হবে না। শাহেদ তখনও পুরোহিতের কাছে ব্যাপারটা শুধু অস্বীকার করে তাই না, পুরোহিতকে বেশ দু চারটি কথাও শুনিয়ে দেয়। ওরা চোরের মার বড় গলা যেটা আর কি, ওই আর কি। পুরোহিত সাহেদের ব্যবহারে খুব মনে কষ্ট পায় এবং রাগ করে ওখান থেকে চলে যায়। সন্ধ্যা হয়ে আসলে সাহেদ বাড়ির দিকে রওনা করে। দোকান থেকে সাহেদের বাসা খুব বেশি দূরে ছিল না। কিছু পথ যাওয়ার পর সাহেদ দেখতে পায় গাছের নিচে ওই যে রাতের দেখা যে অবয়বটা, ওই অবয়বটা দাঁড়িয়ে আছে। ওটা দেখে সাহেদ পিছনে ঘুরে দৌড় দেবে, তখনই কিছু একটা তার পা জড়িয়ে ধরে আর সাহেদ মাটিতে পড়ে যায়। সাহেদ বুঝতে পারে একটা সাপ তার পা পেঁচিয়ে ধরেছে, আর ওই সময় ওই অবয়বটা সাহেদকে মাটি থেকে তুলে সজোরে মারে এক লাথি। এত জোরে লাথি মেরেছিল এবং লাথিটা মেরেছিল পেটে। সাহেদ দুপুরবেলা যে খাবার খেয়েছিল, মানে পেটে লাথিকে সব বমি করে বের করে দেয় এবং সে চিৎকারও দিতে পারছে না। আর ওই অবয়বটা পাশে থাকা একটা গাছের ডাল দিয়ে তার কপালে আঘাত করে, সাথে সাথে তার কপাল ফেটে দরদর করে রক্ত পড়তে শুরু করে। আর তার সামনে মুখ এনে সেই অবয়বটা খুব কর্কশ কণ্ঠে বলে ওঠে, তোকে এত সহজে মারব না রে, তোকে তিলে তিলে কষ্ট দেব। ওই সময় আবার কি হয়েছে, কেউ একজন লাইট মেরে ওইদিকে আসছিল। এটা দেখে ওই অবয়বটি তাকে ছেড়ে হাওয়ায় মিলিয়ে যায়। সেই লোক কাছে এসে দেখে সাহেদ মাটিতে পড়ে আছে আর তার কপাল থেকে রক্ত ঝরছে। তাকে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছে, তোমার এই অবস্থা কেন? সাহেদ বলে, কাকা আগে আমাকে বাড়িতে নিয়ে চলেন। পরে সেই লোক সাহেদকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। তার এই অবস্থা দেখে বাড়ির সবাই জিজ্ঞেস করে কি হয়েছে, কার সাথে ঝগড়া করেছে, কার সাথে মারামারি করেছে। তখন সাহেদ তার মা বাবাকে পুরো ঘটনাটা খুলে বলে আসলে সে কি কাজ করেছে এটা সেটা। তার এই সব কথা শুনে তার মা বাবা খুব রেগে যায়। বিশেষ করে তার বাবা বলে যে আমি এত বছর এই গ্রামে আছি, গরিব মানুষ হলেও কারো কোনো ক্ষতি করছি এটা তো মনে পড়ে না, কারো কোনো জিনিস চুরি করছি কেউ বলতে পারবে না, তুই এই কাজটা কিভাবে করলি? মন্দিরের একটা জিনিস, অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ের একটা জিনিস তুই এইভাবে নিয়ে আসলি, এই কাজটা কি ঠিক হয়েছে? তুই নোংরা কাজটা কেন করলি? এই বলে তাকে তো খুব বকাঝকা করতে থাকে। এখন বলে যা, এখনই ওই ট্রাঙ্কটা খোল, ট্রাঙ্কটা খুলে ওই জিনিসটা নিয়ে আয়, এখন তোর সাথে মন্দিরে যাব, এই জিনিসটা ফেরত দিয়ে আসবো, আর ওই পুরোহিতের কাছে মাপ চাই আসবি। কি আর করা, সাহেদ সে ট্রাঙ্কটা খোলে, কিন্তু খুলে দেখে ওই ট্রাঙ্কের ভিতরে ওই মূর্তির হাতটা নাই। এটা দেখে তার বাবা বলে, তুই পাগল হয়ে গেছিস, আর তুই যদি ওই জিনিসটা নিয়েই আসতি এখানে হাতটা কই? যেহেতু হাতটা ওখানে ছিল না মূর্তির মধ্যে, ওই ট্রাঙ্কের মধ্যে ট্রাঙ্কটা তারা মারা ছিল, এটা দেখে সাহেদ আরো ভয় পেয়ে যায়। কারণ সে জানতো যে এই হাতটা সে এখানেই রেখেছে। সেই রাত্রে সাহেদের কপালের ব্যান্ডেজ করা হয়। সবাই রাত্রে যথারীতি ঘুমিয়ে পড়ে। সাহেদের মাথার আঘাত অতটা গুরুতর ছিল না। তো রাতের কোন এক সময় সাহেদের মায়ের ঘুম ভেঙে যায়। তিনি শুনতে পান বাইরে কিসের জন্য ধস্তাধস্তি হচ্ছে। তিনি বাইরে এসে লাইট মেরে দেখে সাহেদ একটা গাছকে শক্ত করে জড়িয়ে ধরেছে আর মনে হচ্ছে কিছু একটা সাহেদকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং সাহেদ প্রাণপণে গাছটিকে জড়িয়ে ধরে রেখেছে। এটা দেখে তার মা তো চিৎকার করে ওঠে, আর তার মায়ের চিৎকার শুনে সাহেদের বাবারও ঘুম ভেঙে যায়। সেও বেরিয়ে এসে দেখে সাহেদের একই অবস্থা, ওইভাবে সে জোর করে ধরে আছে। তো দুইজনই দেখার পর তখন সাহেদ ওই প্রাণপণে যে গাছটি জোরে ধরে রেখেছিল, মনে হচ্ছে সাহেদের পিছনে যে একটা টান সাহেদ অনুভব করছিল এখন সে টানটি অনুভব করছে না। সাহেদ অজ্ঞান হয়ে ওখানে পড়ে যায়, মুখ দিয়ে ফেনা ছুটতে থাকে। এরপর থেকে সাহেদ আর কোনো কথা বলছে না, সহজে একবারে চুপ হয়ে যায়। সারাদিন একদিকে তাকিয়ে থাকে আর মাঝে মাঝে ভয়ে কেঁপে ওঠে, কিছু একটা দেখে মনে হচ্ছে সে খুব ভয় পাচ্ছে, এরকম একটা অবস্থা। এরপরে সাহেদের বাবা এই জহির মিয়া আর ওই হোসেন মিস্ত্রি, যিনি মানে হোসেন মিস্ত্রি সাহেদের যিনি মানে ওস্তাদ আর কি, উনি মন্দিরের পুরোহিতের কাছে যান। এরা দুজন আর কি টোটাল কি হয়েছে এটা জানানোর জন্য। তো পুরোহিত তাদের সাথে কোনো কথা বলবেন না বলে সাফ জানিয়ে দেন এবং তাদেরকে চলে যেতে বলেন। শুধু এতটুকু বলেন যে তোমার ছেলে যে অন্যায় কাজটা করেছে এর শাস্তি সে পাবেই। এদিকে দিন যেতে থাকে আর সাহেদের শরীরের খুব অবনতি হতে থাকে, সে অস্বাভাবিকভাবে শুকিয়ে যেতে থাকে আর তার শরীরের যে স্কিনটা কালো হয়ে যেতে থাকে আর কি। হঠাৎ কেউ যদি সাহেদের দিকে তাকায় সে ভয় পেয়ে যাবে, এমন একটা অবস্থা তৈরি হয়। তো একদিন সাহেদের বাবা জহির মিয়া ভালো একজন কবিরাজ নিয়ে আসে। মূলত এই জহির মিয়া শ্যালক সেই এই কবিরাজের খবর দিয়েছিল। তো কবিরাজ তার বাড়িতে ঢোকা মাত্রে দাঁড়িয়ে যায় আর বলে, এই তোরা আমাকে কোথায় এনেছিস? এই বলে কবিরাজ সেই বাড়ির সীমানার বাইরে চলে আসে। কবিরাজ বলে, এই বাড়ির চারপাশে শুধু রক্ত আর রক্ত দেখতে পাচ্ছি, মাটিতে পা দেওয়ার মতো কোনো জায়গাই নেই। এটা কোনো স্বাভাবিক বিষয় নয়, আমার দ্বারা এখানে কিছু করা সম্ভব হবে না। এই বলে কবিরাজ ওখান থেকে চলে যায়। তো ঘটনা কিন্তু এই যে সঞ্জয় দত্ত বলছেন, দোকানে ততক্ষণে 20-25 জন মানুষ ভিড় হয়ে গেছে ঘটনা শোনার জন্য, সবাই মন দিয়ে ঘটনা শুনছেন। তো এক রাতে জহির মিয়া মাছ ধরে বাড়িতে ফিরতে ফিরতে রাত প্রায় 1টা বেজে যায়। সে বাড়িতে এসে দেখে এক ভয়ানক কাণ্ড, তার স্ত্রী জ্ঞানহীন অবস্থায় বিছানায় শুয়ে আছে, পাশে তার শ্যালক এবং বাড়ির কয়েকজন মানুষ বসে আছে, সবাই তার স্ত্রীর জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। ভোর রাতে শাহেদের মায়ের জ্ঞান ফেরে। তো জহির মিয়া জিজ্ঞেস করে কি হয়েছে, কেন জ্ঞান সে হারালো, সে জিজ্ঞেস করে তার স্ত্রীকে। তখন তার স্ত্রী বলে, রাত্রে সে স্বাভাবিকভাবে শুয়েছিল, তার যখন ঘুম চলে এসেছে তিনি আবছা আলোয় দেখতে পান কয়েকজন লোক তাদের বাসায় ঢুকে সোজা শাহিদের রুমে চলে গেল। এইদিকে ওই দৃশ্য দেখে চিৎকার করে ওঠেন, কিন্তু চিৎকার করলে ওনার গলা দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছে না। উনি বিছানা থেকে নামতে গেলে উনি পারছেন না, নড়চড় করতে পারছেন না। ওই লোকগুলো শাহিদকে তার রুম থেকে টেনে তার সামনে নিয়ে আসে। শাহিদের মায়ের সামনে এই ঘটনা ঘটছে, আর একটা মোটা তেলতেলে শরীরের একটা অবয়ব এসে ধারালো এক রামদা নিয়ে এক কোপে শাহিদের ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলে, ফিনকি দিয়ে রক্ত মেঝেতে ছড়িয়ে পড়ে। শাহিদ তার মায়ের দৃষ্টিতে অপলক, মানে মায়ের দিকে এক অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিন্তু সে কোনো আওয়াজ করতে পারছে না। সে বোঝাতে চাইছে সে কতটা যন্ত্রণা পেয়েছে। এরপর সেই অবয়ব শাহিদকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় আর তার মাথার উপর পা রেখে বলে, তোকে যন্ত্রণা দিয়ে তিলে তিলে শেষ করব। এরপর মূলত তার মা অজ্ঞান হয়ে যান। সব শুনে জহির মিয়া বলে, সাহিত্য ঘরেই আছে, ও হাতে তো কোনো সমস্যা হয়নি। মূলত এই জিনিসটা শাহিদের মা ঘুমের ঘরে দেখেছিলেন, তো ঘুমের ঘরে দেখেই উনি চিৎকার দিয়ে উঠে আবার অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তো যাই হোক, দিন দিন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, কি করা যায়? বাইরে দুপুরবেলা চেয়ারে বসে সব ভাবছে জহির মিয়া। হঠাৎ সে একটা অবচেতন মনে চলে যায়, মানে একটা ঘুমের ঘোর বা একটা তন্দ্রাচ্ছন্ন অবস্থার মধ্যে চলে যায়। সে দেখতে পায় একটা বিশাল পাহাড়ের চূড়া, সেই পাহাড়ের চূড়ার উপর বিশাল একটা অবয়ব, আর এই অবয়বের সামনে শাহিদ মাথা নিচু করে বসে আছে। এটা দেখে উনি আবার চমকে ওঠেন, মানে ওনার তন্দ্রাচ্ছন্ন ভাবটা কেটে যায়। এখন এই পরিস্থিতিতে উনি কি করবেন কিছুই বুঝতে পারছেন না। যে বেশ কয়েকজন হুজুর কবিরাজ দেখানো হলো, কোনো সমাধান তো আসলো না। একদিন তাদের গ্রামের ইমাম সাহেব এসে জহির মিয়াকে একজন বড় মাপের আলেমের সন্ধান দেন। তিনি বলেন যে ইনশাল্লাহ আপনার ছেলের জন্য উনি কিছু করতে পারবেন। তো এই কথা শুনে সেই ইমাম সাহেব এবং জহির মিয়া সহ আরো কয়েকজন লোক সেই আলেমের কাছে যান আর তাকে সমস্ত ঘটনা খুলে বলেন যে শাহিদ কি অপকর্মটা করেছে এবং এরপরে কি ঘটনা ঘটা শুরু হয়েছে। সব শুনে সেই আলেম খুব রাগান্বিত হন শাহিদের উপর। তারপরে যেহেতু ঘটনাটা ঘটেই গেছে, এটা সমাধান তো করা জরুরি, তো তিনি আসবেন বলে আশ্বাস, মানে আশ্বাস দেন তাদেরকে। তো দুই দিন পর সেই আলেম তাদের বাড়িতে আসে। দুই দিনের মধ্যে খুব বড় ধরনের ভয়ানক ঘটনা ঘটেনি। তো সে আলেম ওই বাড়িতে এসে বাড়ির চারপাশ ভালো করে লক্ষ্য করে বলেন যে আমাকে একটু থাকার ব্যবস্থা করেন, তবে সেটা এই বাড়িতে না, অন্য বাড়িতে, এই বাড়িতে আমি থাকতে পারবো না। পরে সেই স্থানীয় আলেম, স্থানীয় যে ইমাম, ওই ইমামের বাসায় ওই আলেমের থাকার ব্যবস্থা করা হয়। রাত্রে ইমাম সাহেব শাহিদকে সামনে বসিয়ে অনেক আমল করেন। পরে স্থানীয় ইমামের ভেতর ওই আলেমের সাথে থাকা একজন জিনকে হাজির করান। তো জিন এসে আলেমকে সালাম দেন আর বলেন যে আমাকে কোথায় ডেকে এনেছেন, আমি তো এখানে থাকতে পারছি না, দ্রুত বলেন, আমাকে এখনই চলে যেতে হবে এখান থেকে। তো ওই আলেম বলেন, এই ছেলের কি সমস্যা, একটু দেখবেন কি হয়েছে। তখন সেই জিন বলেন, আপনি এখানে আসার আগে আমরা এই ছেলের সব খোঁজ খবর নিয়ে রেখেছি, এই ছেলে খুব বড় ধরনের একটা অন্যায় কাজ করেছে, সে অন্য ধর্মের একটা উপাসনালয়ের মূর্তির হাত ভেঙেছে, লোভে পড়ে সে আংটি চুরি করার জন্য এই অপকর্মটা করেছে, আর ওই মন্দিরের ভেতরে থাকা ওই মন্দিরের সেবক যে জিনেরা, এই জিনিসটা তো তারা একটা দেখেছে, তারা প্রথমে সুযোগ দিয়েছিল, ওই পুরোহিতের মাধ্যম দিয়ে এই সমস্যার সমাধান করার জন্য, শাহের জন্য ভুল বুঝতে পেরে এই জিনিসটা সমাধান করে। কিন্তু শাহেদ এই কাজটি করে নাই, এই কারণে ওই জিনেরা প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। এখন জিনেরা বলেছিল যে শাহেদ যেন এই মূর্তির হাতটা ফেরত দেয় আর পুরোহিতের কাছে ক্ষমা চায়। উল্টো পুরোহিতকে শাহেদ অপমান করেছে, খারাপ ভাষায় কথা বলেছে, এতে করে ওই জিনগুলো আরো বেশি ক্ষিপ্ত হয়েছে। এই কারণেই জিনেরা শাহেদের পিছনে লেগেছে, এখন তাদের উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত ছাড়বে না, এই জিনেরা ওকে মেরেই ফেলতে চায়। এরপর ওই জিন বলে আমি আর এখানে থাকতে পারছি না, আমি চলে যাব, এই বলে ওই জিনটা চলে যায়। এবার আলেম আবার একটা কাজ করেন, সেটা হলো আর একটা জিনকে ওই ইমামের উপর হাজির করেন। এই জিন খুব বয়স্ক একজন জিন, তো ওই জিন আসলে আলেমই তাকে সালাম জানায়, অনেক প্রবীণ জিন আর কি। তখন ওই জিনকে আলেম বলেন যে কিভাবে সমস্যার সমাধান করা যায়। তখন সেই জিন একটু চুপ থেকে বলেন যে আচ্ছা আপনারা অপেক্ষা করেন, আমি পরে জানাই, এই বলে জিনটা চলে যায়। তো গভীর রাতে আলেমের কাছে বয়স্ক জিনটা আসে এবং এসে বলে আসলে এই জিনিসটা আমরা চাইলেও সমাধান যোগ্য নয় যদি না ওই জিনেরা নিজে থেকে সমাধান না করে, কারণ ওই মন্দিরে থাকা জিনের সংখ্যা অনেক বেশি, তাদের বিরুদ্ধে তো আমরা এই ছেলের জন্য যুদ্ধ করতে পারি না। তবে আপনি একটা কাজ করতে পারেন, এই বাড়িটা বন্ধ করে দিতে পারেন আর বলবেন যে ছেলেটা যেন বাড়ির বাইরে না যায়। আমার পক্ষে যদি সম্ভব হয় আমি ওই জিনদের সর্দার তাকে বলে কোন একটা সুরাহা করা যায় কিনা এই জিনিসটা দেখব, আর ছেলেটাকে যেন খুব চোখে চোখে রাখে। এটা বলে ওই আলেমের কাছ থেকে জিনটি বিদায় নিয়ে চলে যায়। আলেমও সকালবেলা এই বিষয়টি বলেন যে এই ঘটনা, বাড়িটা বন্ধ করে দিতে হবে, এছাড়া আর কোনো সমস্যার সমাধান আপাতত নেই, যদি সমস্যার সমাধান হয় সেটা পরবর্তীতে জানা যাবে। তো যাই হোক, হুজুর বাড়ি বন্ধ করে চলে গেল। রাতের বেলা তাদের বাড়ির সীমানার বাইরে অনেক অবয়বের অস্তিত্ব তারা টের পেতেন, তবে বড় ধরনের কোনো সমস্যা না হলেও শাহেদের অবস্থার কিন্তু উন্নতি হচ্ছিল না। এক রাতে বাধে এক বিপত্তি, তারা স্বাভাবিকভাবে রাতে ঘুমিয়েছিল, হঠাৎ বাড়ির টিনের চালের উপর বিকট এক শব্দ, তাতে তো তাদের ঘুম ভেঙে যায়, মনে হয় খুব ভারী কোনো কিছু, গাছ থেকে অনেক সময় নারকেল পড়ে বা তাল যদি টিনের চালের উপর পড়ে কেমন শব্দ, ওরকম ভয়ানক শব্দ হয়। এরপর কি হয়, তাদের ঘরের সকল দরজা জানালা একসাথে খুলে যায় এবং সজোরে বাড়ি খেতে থাকে, সাধারণত ঝড়ের সময় যেরকমটা হয় ওরকম আর কি। তারা তো ভয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে, ভয়ে জড়সড় হয়ে থাকে। এরপর আস্তে আস্তে সব শান্ত হয়ে যায়। জহির মিয়া বিছানা থেকে নেমে শাহেদের ঘরে যায়, কিন্তু কি কাণ্ড, শাহেদ তার বিছানাই নাই। তাকে আশেপাশে খুঁজতে থাকে, পাড়া প্রতিবেশীকে ডাকা হয়, সবাই এদিক সেদিক খুঁজতে থাকে, কিন্তু শাহেদের খোঁজ পাওয়া যাচ্ছে না। শাহেদের বাবা তো কান্নায় ভেঙে পড়েন। তখন একজন লোক দৌড়ে এসে বলে যে তাদের বাড়ি থেকে একটু দূরে রাস্তার পাশে শাহেদ অজ্ঞান হয়ে পড়ে আছে। একথা শুনে সবাই সেদিকে যায়, গিয়ে দেখে শাহেদ অচেতন অবস্থায় পড়ে আছে, তার সারা শরীরে মাটি মাখা আর গায়ে কালো দাগ হয়ে আছে, আঘাত করলে যেরকম দাগ হয়। সবাই মিলে শাহেদকে ধরে বাসায় নিয়ে আসা হয়। পরদিন সকালবেলা সেই আলেমকে আবার ডেকে নিয়ে আসা হয়। আলেম এসে বলেন যে এই জিনগুলো বাড়ি যে বন্ধ দেওয়া হয়েছিল সেটা ভেদ করে ফেলেছিল আর তাদের ক্রোধ থেকেই শাহেদের সাথে এমন অত্যাচার করেছে। শাহেদের জ্ঞান ফেরে, এর কিছুদিন পর শাহেদ আস্তে আস্তে কথা বলতে শুরু করে, শাহেদের অবস্থা ভালো হতে থাকে। কিন্তু সেই রাতের ঘটনার পর শাহেদের ডান হাত প্যারালাইজড হয়ে যায় এবং সেই হাত আর কখনোই সে নাড়াতে পারে নাই। তো সঞ্জয় দত্ত এখানেই ঘটনাটা শেষ করেছিলেন আরো একটি তথ্য বলে, সেটা হলো যে ওই যে বয়স্ক জিনটা, ওই জিনটা ওই মন্দিরে থাকা যে জিনটা ছিল ওদের সর্দারের সাথে কথা বলেছিলেন এবং কথা বলে উনি অনুরোধ করেছিলেন শাহেদকে যেন প্রাণে না মারা হয়। তখন ওই সর্দার বলেছিলেন যে আপনারা তো বিভিন্ন বুজুর্গ ব্যক্তিদের দরবারে যান, বিভিন্ন মসজিদে যান, এখন আপনারা যদি গিয়ে দেখেন ওই বুজুর্গ ব্যক্তির সাথে কেউ বেয়াদবি করেছে বা আপনাদের উপাসনালয় মসজিদের কোনো জিনিসের কেউ ক্ষয়ক্ষতি করেছে, তখন আপনারা ওই ব্যক্তির সাথে কি আচরণ করতেন। এই কথা বলার পর ওই বয়স্ক জিন আসলে তেমন কোনো কথা বলতে পারেন নাই, তখন ওই জিনটা বলে যে শাহেদকে তো আমরা সুযোগ দিয়েছিলাম, কিন্তু সে এই সুযোগের সদ্ব্যবহার না করে, সে নিজের ভুল বুঝতে না পেরে উল্টো সে পুরোহিতকে অপমান করেছে। এই জিনিসটা তো আমরা মেনে নিতে পারি না। আমাদের একজন ধর্মগুরুর সাথে সে এরকম অপমান করেছে, পুরোহিত তাকে বলেছিল, সে সন্দেহ করেছিল শাহিদের কাজটি করেছে, পুরোহিত তাকে ক্ষমা করে দিলে আমরাও কিছু বলতাম না, কিন্তু সে পুরোহিতকে অপমান করা মানে আমাদেরকে অপমান করা, এবং সে ওই পাপ কাজের উপর বা এই যে চুরি যে কাজটি করেছে এইটার উপরে আরো দৃঢ় থাকা। তাকে যদি কোনো শাস্তি না দেওয়া হয় সে ভবিষ্যতে আরো অপকর্ম করত, সে অন্য অন্য জায়গায় কাজ করতে যেত সেখানেও চুরি করত। এই জন্য তাকে শাস্তি দেওয়ার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। এখন যেহেতু আপনি অন্য ধর্মের একজন বয়স্ক জিন, আপনিও আপনাদের উপাসনালয়ে সবসময় আসা যাওয়া করেন, আপনিও আপনাদের উপাসনালয়ের খেদমতে থাকেন, যেহেতু আপনি আসছেন আপনার সম্মানে এতটুকু কাজ করতে পারি, সেটা হলো শাহেদকে প্রাণে মারব না, কিন্তু আপনি ওই বাড়ি নতুন করে আর বন্ধ করতে যাবেন না, আর বন্ধ করার কোনো বুদ্ধি দিবেন না, এটা ওই জিনকে বলে দেয়। তখন জিন বলে আচ্ছা ঠিক আছে, ওকে প্রাণে মারবেন না। তখন মূলত ওই জিনেরা ওর বাড়ির বন্ধনীটা ভেদ করে ফেলে এবং শাহেদকে চিরতরে তার একটা হাত প্যারালাইজড করে দেয়, কিন্তু ওকে প্রাণে মারে নাই। ওই বয়স্ক জিনের অনুরোধে ওই জিনেরা, যেহেতু তারাও তাদের ধর্মের উপাসনালয়ের সেবক খেদমতে আছে, এই জন্য ওই সম্মানে শাহেদকে প্রাণে না মেরে শুধু এক হাত প্যারালাইজড করে দিয়েছিল। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমরা সবসময় একটা কথা বলি, সেটা হলো যে যারা যেই ধর্মই পালন করুন তাদের ধর্মের বিধিবিধানগুলো খুব ভালোভাবে পালন করুন, এটাই আমরা সবসময় কামনা করব। আর আমাদের দ্বারা অন্য ধর্মের কোনো উপাসনালয় হোক, কোনো ব্যক্তি হোক বা যেটাই হোক না কেন, তাদের জন্য কোনো ক্ষতি সাধিত না হয়, এই জিনিসটা আমরা মাথায় রাখব। জিনের ভয়ে ক্ষতি করব না বিষয়টা এরকম নয়, বিষয়টা হচ্ছে যে সত্যিকারের ধার্মিক কোন ব্যক্তি, সত্যিকার অর্থে তিনি যদি ধার্মিক হন, তিনি কখনোই অন্য ধর্মের কোন ব্যক্তিকে আঘাত করে কোনো কথা বলবেন না, তার উপাসনালয়ে আঘাত করবেন না, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি কেউ এই কাজটা করেন তাহলে বুঝতে হবে যে উনি সত্যিকার অর্থে ধার্মিক নন, এই জিনিসটা মাথায় কিন্তু আমাদের খুব ভালো করে বসিয়ে নিতে হবে। কারণ প্রত্যেকটা মানুষের তার নিজ নিজ ধর্ম পালন করার স্বাধীনতা রয়েছে, তারা তাদের মতো করে ধর্ম পালন করবেন, এটা বাধা দেওয়ার সুযোগ কারো নাই, এটা যেন আমরা ভুলে না যাই। আর আমরা সবসময় বলেছি আমাদের এই আফন্দ হর ওয়ার্ল্ড চ্যানেল একটি অসাম্প্রদায়িক চ্যানেল, আমরা সব ধরনের ঘটনা প্রচার করার চেষ্টা করি এবং সেই ঘটনার মধ্যে বিভিন্ন মেসেজগুলো আমরা আমাদের লিসেনারদেরকে দেওয়ার চেষ্টা করি। তো এই ঘটনার মেসেজ কিন্তু এটাই ছিল যে আমরা কেউ কখনো এই কাজটি করব না। আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের মুসলিম ভাইয়েরাই মসজিদে জুতা চুরি করছেন, মসজিদের বিভিন্ন ক্ষতি সাধন করছেন, ফ্যান চুরি করছেন, এটা সেটা। আবার দেখা যাচ্ছে যে ওই মন্দিরেও অনেক সময় হিন্দু ভাইয়েরাও কিন্তু সেই মন্দিরে থাকা বিভিন্ন মূল্যবান জিনিসগুলো চুরি করছেন। এখন একটা কথা আছে, চোরে না শুনে ধর্মের কাহিনী, তো যারা এই কাজ করবেন তাদের পরিণতি কি হবে সৃষ্টিকর্তা জানেন, যারা এই কাজ করবেন তাদের পরিণতি আসলেই ভয়াবহ হবে। জিনেরা যদি শাস্তি নাও দেয় সৃষ্টিকর্তার শাস্তি তো রয়েছে, তাই না? এটা কিন্তু হবে, এই জন্য আমরা বিষয়গুলো মাথায় রাখবো। আমি জানি যারা সত্যিকার অর্থে চোর এই সমস্ত নীতি কথা তাদেরকে বলে কোনো লাভ হবে না, কিন্তু তারপরেও আমরা আমাদের কথাগুলো তো বলেই যাব ইনশাআল্লাহ। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সোহান ভাই, সিঙ্গাপুর থেকে দেশে এসে ঘটনাটি সংগ্রহ করেছেন, আর সঞ্জয় দত্ত উনি আরো একটি ঘটনা, ভয়ানক একটি ঘটনা বলেছিলেন, এটি পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ প্রিয় লিসেনার্স আপনাদের সামনে উপস্থাপন করব। চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স স্বাগত। প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে তিনটি ঘটনা কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করে ফেলেছি। এখন যার ঘটনা উপস্থাপন করব তাকে আপনারা মোটামুটি অনেকেই চেনেন, তার অনেকগুলো ঘটনা ইতোমধ্যে আমরা প্রচার করেছি। তিনি হচ্ছেন জাভেদ ইকবাল ভাই, যিনি বর্তমানে নৌবাহিনীতে কর্মরত রয়েছেন। তো উনি যেভাবে লিখেছেন সেভাবেই আপনাদের সামনে ঘটনাটি উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি জাভেদ ইকবাল ভাইয়ের পাঠানো ঘটনা। আসসালামু আলাইকুম আফনান ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি জাভেদ ইকবাল। আমার বাড়ি মাগুরা জেলার বেরোইল পলিতা ইউনিয়নের ডহর সিংড়া গ্রামে। আমি বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত রয়েছি। বর্তমানে আমি মিরপুর সেনানিবাসের MISTতে কর্মরত আছি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি নৌবাহিনীর চাকরি করি বিধায় গভীর সমুদ্রে জাহাজের ফ্ল্যাগ ডেকে রাডারের নিচে বসে ভয়ের ঘটনাগুলো শুনি অনেক আগে থেকে। তখন থেকেই আপনার গল্পের প্রতি মুগ্ধ হয়ে গল্প লেখা। যাই হোক, ঘটনায় আসি। আজ যে ঘটনা বলবো সেই ঘটনাটি একটি পুকুরকে কেন্দ্র করে। এই ঘটনাটি আমার স্ত্রীর কাছ থেকে শোনা। ঘটনাটি আমার বলা নিষেধ ছিল, তারপরও আমার স্ত্রীকে অনুরোধ করেছিলাম এবং সে আমাকে বলতে বলেছে। ঘটনাটিতে আমি কারণ নাম বলছি না, কারণ পরেই জেনে যাবেন। আমার স্ত্রীর গ্রামে এবং আমার স্ত্রীর প্রতিবেশী চাচাতো ভাইদের বাড়িতে ঘটেছিল ঘটনাটি। সাল 1985। মাগুরা টু নড়াইল রোডে মাঝামাঝি থেকে পশ্চিম দিকে আঁকাবাঁকা রাস্তা ধরে মাঠের ভেতর দিয়ে প্রায় 3 কিলোমিটার পরে সেই গ্রাম। জনসংখ্যা তখন অনেক কম, প্রায় 100 কি 200 মিটার পর পর দুই একটি করে বাড়ি, আর গ্রামটি ছিল একটি রাস্তার, আর কোন রাস্তা নেই এই গ্রামে। তাই রাস্তার আশেপাশে বাড়িগুলো তৈরি করা হয়েছে। রাস্তা থেকে প্রায় 200 মিটার পর্যন্ত ঘন জঙ্গল, আর তারপরেই ফাঁকা মাঠ। ওই ফাঁকা মাঠের ভেতরে রয়েছে কয়েকটি ভয়ানক ভিটা এবং মাছের ঘের। আমার স্ত্রীর প্রতিবেশী চাচাতো ভাইদের দাদার গল্প বলছি এটা। ওই দাদা তখন মনে করেন নিজের বাড়িতে একটি ছোট পুকুর খনন করবেন, যাতে করে পরিবারের সদস্যদেরও ভালো হবে, মাছও চাষ করতে পারবেন। বাড়ির কাছে কোনো জায়গা না থাকায় দাদা বাড়ি থেকে একটু দূরে জঙ্গলের ভেতরে, মানে ওই ফাঁকা মাঠের কাছাকাছি একটি পুকুর খনন করার জন্য জায়গা নির্ধারণ করেন। তাছাড়া গরমের সময় এই পুকুর পাড়ে এসে বসলে মাঠ থেকে আগত বাতাসে শরীর ঠান্ডা হবে। আবার বাড়ি বিভিন্ন ধরনের ফসল, যেমন কলাই, ধান, গম, মসুরি আর অনেক ধরনের ফসল পরিষ্কারের জন্য বাতাসের প্রয়োজন হয়, সেই কাজ করতে সুবিধা হবে, এই ভেবে দাদা ওই জায়গায় পুকুর খননের বেশি গুরুত্ব দেন। তারপর দাদা ওই দিন কিছু এলাকার কিছু লোককে পুকুর খনন কাজের জন্য চুক্তি করেন এবং পরের দিন সকালে পুকুর খনন কাজের জন্য সবাই আসেন। আগেই বলি, ওই পুকুরের আশেপাশে কয়েকটি কবর রয়েছে যা আমাদের মুক্তিযুদ্ধের সময় থেকে সবাই দেখে আসছে। অতঃপর সবাই যখন মাটি খনন করার জন্য প্রস্তুত এবং কোদাল নিয়ে মাটিতে কোপ দেন, তখন সবাই একটা জিনিস অবাক হয়ে দেখতে পেলেন যে কোদাল দিয়ে এক কোপ দেওয়ার সাথে সাথে মাটির নিচ থেকে পানি উঠছে। খুব জোরে পানি বের হচ্ছিল না, তাই দেখে সবাই ভাবলো হয়তো মাঠের আশেপাশে তো মাটি ভেজা আছে তাই পানি উঠছে। তারা দিনভর মাটি খনন করলো এবং বলা চলে যতটুকু খনন করেছিল প্রায় তার অনেকটাই পানিতে ভরে গিয়েছে। যাই হোক, সবাই যে যার বাড়িতে চলে যায়। রাতে দাদা যখন ঘুমিয়েছিলেন তখন দাদা একটি স্বপ্ন দেখেন। একটি বিরাট দানবের মতো অবয়ব তাকে বলছে, ওই জায়গায় পুকুর খনন করিস না, যদি পুকুর খনন করিস তাহলে তোর বংশ নির্বংশ করে দিব। দাদা পরের দিন সকালে উঠে বাড়ির সবাইকে স্বপ্নের কথা বলেন, কিন্তু এখানে পুকুর খনন করা ছাড়া আর কোনো উপায় ওনারা পান না। দাদা বাড়ির সকলের পরামর্শে তখন 2 গ্রাম পরে একটি হুজুরের কাছে যান এবং সবকিছু খুলে বলেন। হুজুর কয়েকটি তাবিজ ওই পুকুরের চারপাশে মাটির নিচে পুঁতে রাখতে বলেন এবং পুকুর খনন করতে বলেন। দাদা তখন পুকুর খননের কাজ শুরু করেন এবং কোনো সমস্যা ছাড়াই পুকুর খনন হয়ে যায়। পুকুর খননের কয়েক মাস পরে ঘটতে থাকে বিভিন্ন ধরনের ভয়ানক ঘটনা। একদিন ওই দাদার মেয়ে মাঠে যান ছাগল আনার জন্য। তখন সন্ধ্যা লেগে গিয়েছে, মানে প্রায় অন্ধকার হয়ে গিয়েছিল। দাদার মেয়ে মানে আমার ফুপির বাড়িতে অনেক কাজ থাকায় ছাগলের কথা ভুলে গিয়েছিল, তাই ছাগল আনতে দেরি হয়ে গিয়েছিল। অন্ধকারে শুধু ঝিঝি পোকার ডাক আর ছাগলের করুণ ডাকের শব্দ শোনা যাচ্ছিল। ছাগলগুলোকে নিতে দেরি হওয়ায় ছাগলগুলো ভয়ে ডাকছে, ফুপি সেটা বুঝে গিয়েছিলেন। ফুপি যাওয়ার সাথে সাথে ছাগলগুলো চুপ হয়ে যায়। ফুপি তখন ছাগলগুলো ছেড়ে দেয়, কারণ তিনি জানতেন ছেড়ে দিলে ওরা ঠিকই দৌড়ে বাড়ি চলে যাবে। ফুপি তখন একা একা ওই পুকুর পার দিয়ে আসার জন্য বাগানের ভেতরে প্রবেশ করেন এবং সাথে সাথে তার কাছে মনে হলো কি যেন একটা দানবের মতো গাছের উপর থেকে উড়ে গেল। এমনিতেই অন্ধকার, তারপরও ফুপি বুঝতে পারলেন ওই জায়গায় আরো কালো অন্ধকার হয়ে গেল। ফুপি এবার ভয়ে ভয়ে একটু জোরে দৌড় দিলেন এবং পুকুর পাড়ে যখন পৌঁছলেন তখন হঠাৎ তার চোখ যায় ওই পুকুরের ভেতর। তিনি এবার যা দেখতে পেলেন তা দেখে তিনি থমকে গেলেন। তিনি দেখলেন বিরাট এক দানব পুকুরের ভেতরে দাঁড়িয়ে তার দিকে রক্ত চোখ দিয়ে তাকিয়ে আছে এবং মনে হচ্ছে এ এখনই ফুপিকে নিয়ে চলে যাবে পানির ভেতর। এবং ঠিক তখনই কে যেন ফুপিকে পুকুরের পানিতে ধাক্কা দেয়। ফুপি তখন আবার পুকুর থেকে উঠে পেছনের দিকে না তাকিয়ে এক দৌড়ে বাড়ি চলে যান। বাড়ি যাওয়ার পর সকলকে এই কথা উনি বলেন। দাদা তখন বুঝতে পারেন ওই সেই স্বপ্নে দেখা দানবটি আবার ফেরত এসেছে। ওই রাতে ফুপির অনেক পেটে ব্যথা হয় এবং কষ্ট নিয়ে বলতে হচ্ছে কিছুদিন পর পেটে ব্যথা নিয়েই ফুপি দুনিয়া থেকে বিদায় নেন। এবার আসি আমার ওই দাদার স্ত্রী মানে আমার দাদির ঘটনায়। আমার ওই ফুপির মৃত্যুর কয়েক মাসের মধ্যে আমার এই দাদি একদিন দুপুরে যান ওই পুকুরে গোসল করতে। দাদি ওই পুকুরে গিয়েছেন আর ফিরে না আসায় দাদা পুকুরে যান, গিয়ে দেখেন পুকুরে কেউ নেই। তিনি ভাবেন অন্য কোথাও গিয়েছেন, এইভাবে বাড়িতে চলে আসেন। কিন্তু দুপুর গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত দাদি না আসায় সবাই আশেপাশে জঙ্গলের ভেতরে মাঠে ও পুকুর পাড়ে সব জায়গায় খোঁজ নেন, কোথাও দাদির দেখা মেলে না। হঠাৎ রাত আনুমানিক 9টার সময় সবাইকে হতবাক করে দিয়ে দাদি ফেরত আসেন বাড়িতে। বাড়ি এসে দাদাকে তিনি সব ঘটনা খুলে বলেন, তার সাথে যা যা ঘটেছিল দুপুর থেকে রাত পর্যন্ত। তিনি বলেন, আমি দুপুরে গোসলের জন্য ঘাটে যাই, হালকা বৃষ্টি হচ্ছিল তখন। আমি একটু পুকুরের আশেপাশে ঘুরে ওই মাঠের পাশে যাই, কারণ দেখি বৃষ্টির পানি কতটুকু হয়েছে। মাঠে তখন ধানের চারা লাগানো ছিল বিধায় টাকি মাছ, কই মাছ, বাইম মাছ ইত্যাদি ধানের চারার ভেতরে আসে। তো দাদি ভেবেছিলেন পানি বেশি হলে দাদাকে বলবেন মাছ ধরার জাল পাতার জন্য। তিনি গিয়ে দেখেন মোটামুটি ভালোই পানি হয়েছে। তিনি যখন ফিরে পুকুর পারে আসছিলেন, বাগানের ভেতর দিয়ে তিনি দেখেন হঠাৎ প্রচুর পরিমাণে ঝড় উঠেছে। ঝড়ে বাগানের বড় বড় সব মেহগনি গাছগুলো যেন ভেঙে যাবে, আর গাছগুলো পুকুরের চারপাশ থেকে হেলে মনে হচ্ছিল পুকুরকে ঘিরে রেখেছে। কিন্তু দাদির চোখ যখন পুকুরের ভেতরে যায়, তিনি দেখেন পুকুরের পানি ঠিকই আছে। হালকা বৃষ্টি হলে পানি যেমন স্থির থাকে ঠিক তেমনই আছে, ঝড় হলে তো পানিতে ঢেউ হওয়ার কথা। কিন্তু এইবার এই দেখে ভয়ে দৌড় দেন পুকুরের পাড় দিয়ে বাড়ির দিকে এবং দৌড়াতে দৌড়াতে তিনি পা পিছলে পুকুরের ভেতরে পড়ে যান। এবং তিনি বুঝতে পেরেছেন কে যেন তার পা ধরে টানতে টানতে পুকুরের মধ্যেখানে নিয়ে যাচ্ছে এবং পুকুরের মধ্যে নিয়ে সাথে সাথেই পানির নিচে নিয়ে যায়। পানির নিচে যাওয়ার পর দাদি দেখেন ওইখানে একটা বিরাট মাঠ, মাঠের আশেপাশে অনেকেই কাজ করছে, আর যারা কাজ করছে তাদের তুলনায় দাদি একটা ছোট বাচ্চা মাত্র, কারণ সবাই ছিল দানব আকৃতির। দাদি এই দেখে ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। কিছু লোক দূরে দূরে দেখা যাচ্ছে এক জায়গায় জড়ো হয়ে কি যেন করছে। দাদিকে কয়েকজন মিলে একটি খুঁটিতে বেঁধে রেখেছে, কেউ দাদির সাথে কথা বলছে না। দাদি কারোর সাথে কথা বলার চেষ্টা করেও পারছেন না। অনেক সময় ধরে দাদি কান্নাকাটি করে কোনো লাভ হবে না ভেবে চুপ হয়ে যান। হঠাৎ দাদি চোখ বুঝতেই ঘুমিয়ে গেলেন। ঘুমানোর ভেতরে একজনের চিৎকার শুনে দাদির ঘুম ভাঙল এবং চোখ মিললেই লম্বা দানব আকৃতির একজন দাদির কাছে আসলো এবং দাদিকে অতি রাগান্বিত কণ্ঠে বলল, আমি তোর স্বামীকে এই জায়গায় পুকুর খনন করতে নিষেধ করেছিলাম, তোর স্বামী আমার কথা শোনে নাই, আমার কথা না শোনার কারণে তোর মেয়েকে মেরেছি, এবার তোকে মারব, তারপর আরো মারব। এই বলে দাদিকে একটি জোরে চড় মারেন এবং দাদি অজ্ঞান হয়ে যান। দাদির যখন জ্ঞান আসে তখন দাদি দেখতে পান উনি ওই পুরনো কবরের পাশে শুয়ে আছেন এবং উঠে তিনি বাড়ি চলে আসেন। আমার দাদা বলেন, আজ তো কোনো ঝড় হয়নি, তাহলে কিছু একটা হতে চলেছে। দাদির ওই রাতে থেকেই পেটে ব্যথা শুরু হয় এবং কয়েকদিনের মধ্যে ফুপির মতো দাদিও না ফেরার দেশে চলে যান। এবার আসি ওই বাড়ির আর একজন ফুপির ঘটনায়। এই ফুপি হল আমার ওই দাদার ভাইয়ের মেয়ে। সে এক সন্ধ্যায় তার হাঁসগুলো গণনা করে হাঁস রাখা যে ঘর আছে বা খোপ আছে সেখানে উঠাচ্ছিল। সে সবগুলো গণনা করে দেখলো দুটি হাঁস এখনো বাড়ি আসে নাই। যাই হোক, ফুপি তখন তাড়াতাড়ি করে পুকুর পাড় দিয়ে মাঠের ভেতরে খুঁজতে গিয়েছিলেন যে হাঁস আছে কিনা। মাঠের ভেতরে হালকা পানি ছিল এবং ছোট ছোট শামুকগুলো হাঁস খুব মজা করে খায়। ফুপি ভেবেছিলেন হয়তো এদের এখনো পেট ভরে নাই, সেজন্য বাড়িতে যায়নি। ফুপি মাঠের কয়েকটি জায়গায় হাঁসগুলো খুঁজে যখন পেলেন না, তখন তিনি ভাবলেন পুকুরের কাছে গিয়ে দেখি হাঁস আছে কিনা। ফুপি জানতেন পুকুরটিতে অনেক সমস্যা রয়েছে, তাই পুকুর থেকে একটু দূরে গিয়ে হাঁসগুলোকে ডাকতে থাকেন। হাঁসগুলোকে ডাকার একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, আয় আয় বলে ডাকতে থাকেন। তো তার ডাক শুনে পুকুর থেকে হাঁসের ডাকের শব্দ ভেসে আসে। তিনি ভাবেন এখনো অন্ধকারে বেশি একটা হয়নি, হাঁসগুলোকে দেখা যাবে এবং তাড়িয়ে পুকুর পাড়ে উনি উঠাবেন। তিনি যখন ওই পুকুরের পাড়ে যান, হাঁসগুলোকে ডাক দেন, তখন হাঁস ঠিকই সাড়া দিচ্ছে কিন্তু ফুপি খুঁজে পাচ্ছিলেন না যে হাঁস কোন পাশ থেকে শব্দ করছে। ফুপি যখন পুকুরের চারপাশ খুঁজতে থাকেন, পুকুরের এক পাশে এক জায়গায় কয়েকটি গাছ একসাথে থাকায় একটু জঙ্গলের মতো ছিল। ফুপি ভাবেন ওইখানে হাঁসগুলো থাকতে পারে। ফুপি যখন লতা পাতা সরিয়ে যেই না পানির দিকে তাকাতে যাবে, দিয়ে দেখেন একটা কুৎসিত আকারের ছোট দানব তার মুখ হা করে দাঁত বের করে ফুপির দিকে তাকিয়ে হাসছে। ফুপি এই দেখে পিছনের দিকে ফিরে দেন এক দৌড় এবং ফুপি যখন পেছনের দিকে ফিরছিলেন তখন তার পিঠে একটি চড়ের মতো আঘাতের অনুভূতি হয়। বাড়ি গিয়ে ফুপি ভয়ে অজ্ঞান হয়ে যান। যখন জ্ঞান ফেরে তখন বাড়ির সকলকে তিনি ওই ঘটনা বলেন। কষ্টের বিষয়, ফুপিও পেটে ব্যথা নিয়ে আগের দুজনের মতো মৃত্যুবরণ করেন অল্প কিছুদিনের মধ্যেই। তারপর দাদা ওই সময় যশোরের এক পীর সাহেবের কাছে যান, কারণ সেই পীর সাহেবকে তখন অনেকেই চিনতেন। তার নাম ঠিকানা আমার জানা নেই, তিনি এখন বেঁচেও নেই। আমার ওই দাদাও 2000 সালের দিকে মারা গিয়েছেন। যাই হোক, দাদা তখন ওই পীর সাহেবকে সবকিছু বলেন। পীর সাহেব বললেন, আপনার অনেক আগে আমার কাছে এসে এর প্রতিকারের কথা বলা উচিত ছিল। পীর সাহেব বলেন, আপনি আগামীকাল আসেন, আমি আপনাকে এর একটা সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। পরের দিন দাদা ওই পীর সাহেবের বাড়িতে যান এবং পীর সাহেব বলেন, আপনার ওই পুকুরে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আপনার এখন থেকে ওইখানে যে কোনো সময় যেতে পারবেন এবং যে কোনো কিছুই করতে পারবেন। আমি আমার জিনদের সাথে কথা বলে ওই খারাপ জিনদের সম্পর্কে জানার জন্য লোক পাঠাই এবং তারা এসে আমাকে বলেন যে ওই পুকুর কাটা নিয়ে ওই খারাপ জিনদের অনেক সমস্যা হচ্ছিল। তারা সবসময় তাদের ইচ্ছা মতো ঘুরে বেড়াতে পারছিল না। দাদা যখন পুকুর খনন করেছিল তখন ওই জিনদের প্রধান একটি বৈঠকে বসার আদেশ দেন। ওই বৈঠকে পুকুর খননের কারণে তাদের যে ক্ষতি হয়েছিল সেই ক্ষতির বদলে তিনটি জানকে মেরে ফেলার নির্দেশনা হয় আর এই কারণে দাদার পরিবারের 3 জন সদস্যের মৃত্যু হয়। এরপর থেকে ওই পুকুরে আর কোনো সমস্যা হয়নি। গরমের সময় প্রায় সব সময় এখানে মানুষ থাকে। বর্তমানে গ্রামে বিদ্যুতের যে অবস্থা, তাই গ্রামের মানুষ খোঁজে কোন পুকুর পাড় অথবা ফাঁকা মাঠে গাছের নিচে, কারণ বিদ্যুৎ চলে গেলে মানুষ সেখানে গিয়ে একটু বিশ্রামের জন্য যায়, বাতাসের জন্য যায়। এই পাড়ার অনেকের বাড়ির লোকজন আসেন ওই পুকুর পাড়ে কাজ করতে। আমিও গরমের সময় শ্বশুর বাড়িতে গেলে পুকুর পাড়ে বসে অথবা খেজুরের পাটি বিছিয়ে শুয়ে থাকি এবং বড়শি দিয়ে পুকুর থেকে মাছ ধরি। এখন সেখানে আরো একটি পুকুর খনন করা হয়েছে। আমার শ্বশুরের পুকুরটিও ওই পুকুরের পাশাপাশি। আমার শ্বশুরের পুকুর আর ওই দানব পুকুরের মাঝখানে মুক্তিযুদ্ধের সময়ে নির্মিত কবর অবস্থিত। ঘটনা ভেবেছিলাম শেষ করে দিব, কিন্তু এই পুকুরের পাড়ে যে কবর রয়েছে সেই কবরকে কেন্দ্র করে দুটি ঘটনা রয়েছে, যা হয়তো ওই পুকুরকে কেন্দ্র করে না, তবে না বললে মনকে মানাতে পারছি না। একটু বলে রাখা উচিত, 2003 সালে আমার স্ত্রীর আপন চাচা পারিবারিক কারণে ওই পুকুর পাড়ের কবরের পাশে একটি মেহগনি গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনায় আসি, সাল 2005, তখন আমার স্ত্রীর বয়স 8 কি 9 বছর এরকম হবে বা এর আশেপাশে বয়স হবে। তখনও ওই পুকুর পাড়ে এবং আশেপাশে অনেক গাছ রয়েছে, বিশেষ করে কয়েকটি জায়গায় বাঁশ ঝাড় রয়েছে। আমার স্ত্রীর এবং ছোট ছোট অনেক ছেলে মেয়েই ওই পুকুর পাড়ে খেলাধুলা করে। সময়টি ছিল বিকালবেলা। খেলাধুলার এক পর্যায়ে আমার স্ত্রী ওই কবরের ভেতরে পড়ে যায় এবং অনেক ভয় পায়। এর প্রায় 10 দিন পর্যন্ত আমার স্ত্রীর শরীরে কাঁপুনি দিয়ে জ্বর ছিল। 2005 সালের এই আরেকটি ঘটনা, আমার ওই পুকুরের বিপরীত পাশে আরও কয়েকটি বাড়ি থাকায় রাতের বেলায় ওই বাড়ির সবাই প্রায় তাড়াতাড়ি মেইন রোডে ওঠার জন্য অথবা বাড়ি যাওয়ার জন্য পুকুর পাড় ব্যবহার করেন এবং এখনও করেন। ঘটনাটি ঘটে প্রতিবেশী এক ভাইয়ের সাথে, তার নাম আমি উল্লেখ করছি না, কারণ নামটা বলার অনুমতি পেলেও নামগুলো বলাটা ঠিক হবে না। যাই হোক, ওই ভাই একদিন রাত আনুমানিক 9টার সময় বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে ওই পুকুর পার দিয়ে যাচ্ছিলেন। তার কাছে ওই সময় গ্যাস লাইটারের পেছনে একটি বাল্ব দিয়ে তৈরি লাইট ছিল। লাইটের কালার একটু নীল হওয়ার কারণে পুকুর পাড়ের রাস্তাটা ভালোভাবে দেখা যাচ্ছিল না। হঠাৎ যখন তিনি ওই কবর আর আমার স্ত্রীর কাকা যেখানে আত্মহত্যা করেছিল সেখানে আসেন, তিনি দেখতে পান দুইটি সাপ ওই পুকুরের পাড়ের একটু পাশে খেলাধুলা করছে। তিনি এটা দেখে হঠাৎ ভয় পেয়ে লাফিয়ে ওঠেন। লাফ দেওয়ার সাথে সাথে তিনি কবরের ভেতরে পড়ে যান। তিনি ওই কবর থেকে উঠে দৌড় দেন বাড়ির দিকে। ওই ভাইয়ের আমার স্ত্রীর মতো কয়েকদিন জ্বর ছিল। এটা ছিল ঘটনা। গুছিয়ে লিখতে না পারার জন্য ক্ষমা চাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জাভেদ ইকবাল ভাইকে, দারুণ একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। উনি বিভিন্ন সময় দারুণ দারুণ ঘটনাই আমাদেরকে পাঠান, অধিকাংশ সময় গ্রাম কেন্দ্রিক চমৎকার ঘটনা উনি আমাদেরকে পাঠিয়ে থাকেন। আর গ্রামের ঘটনা শুনতে কার না ভালো লাগে, আমার নিজের কাছেও শুনতে ভালো লাগে, বলতেও ভালো লাগে। আমার ধারণা আমাদের অধিকাংশ লিসেনারদের কাছে গ্রামের ঘটনা খুবই ভালো লাগে। প্রিয় লিসেনার্স, আবারও একটি তথ্য জানাতে চাই, সেটা হলো আপনাদের পাঠানো ঘটনাবলী নিয়ে কিন্তু এবার অমর একুশ বইমেলায় আমরা ভয়ের শিহরণ শিরোনামে একটি বই প্রকাশ করেছিলাম। বইটি প্রান্ত প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল। বইমেলা শেষ হয়ে গেলেও রকমারিতে কিন্তু বইটি রয়েছে। আপনার রকমারিতে গিয়ে বইটি অনায়াসে অর্ডার করে ফেলতে পারেন। খুব সহজ, গুগলে গিয়ে যদি রকমারি সার্চ করেন বা কারো কাছে রকমারি অ্যাপস থাকে তাহলে তারও সহজ, আর গুগলে গিয়ে সার্চ করলে রকমারি .com চলে আসবে। সেই লিংকে ঢুকে একটা সার্চ অপশন আছে, সেখানে গিয়ে আমাদের এই বইয়ের নাম যেটা ভয়ের শিহরণ এটি যদি লেখেন সাথে সাথেই সামনে চলে আসবে, তখন বইটি আপনারা অর্ডার করতে পারবেন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারে 93 নং এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 93 নং এপিসোডের পঞ্চম ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা থেকে সোহা ইসলাম। আর ঘটনাটি ওনার এক বন্ধুর দাদুর সাথে ঘটেছে। আর কুমিল্লার একটি মাদ্রাসায় ঘটনাটি ঘটেছে, সঙ্গত কারণে মাদ্রাসার নামটি উল্লেখ করা যাচ্ছে না। আর বেশ কিছু বিষয় একটু হিডেন রাখতে হচ্ছে, পুরো ঘটনাটি শুনলে আপনারা বুঝতে পারবেন। তো ঘটনাটি ঘটেছিল মূলত অনেক আগে। ওই যে দাদু, ওনার নামটি আমরা বলতে পারছি না। তো ওনার পরিবার থেকে ওনাকে মাদ্রাসায় ভর্তি করেছিলেন ছোট বয়সেই। মাদ্রাসায় উনি থেকেই আবাসিকভাবেই থেকে উনি লেখাপড়া করতেন। প্রথম প্রথম ভালোই দিন যাচ্ছিল, সবকিছু স্বাভাবিক ছিল। কিছুদিন ক্লাস করার পর উনি লক্ষ্য করেন ওনাদের ক্লাসের একদম শেষ যে বেঞ্চটা ওখানে একটি ছেলে বসে থাকে, কারোর সাথে কোনো কথা বলে না। এমনকি ক্লাসে যিনি টিচার বা হুজুর তার পড়াও ধরে না, তাকে কিছু বলেও না, অথচ প্রত্যেককে উনি পড়া ধরে। তো বিষয়টা কিন্তু এই দাদু লক্ষ্য করেছিলেন। তারপর উনি একদিন ভাবেন যে ওই ছেলেটার সাথে ক্লাস শেষে কথা বলবো। তো যা ভাবা সেই কাজ, যথারীতি ক্লাস শেষে উনি ওই ছেলেটার পিছনে গিয়ে ডাকতে থাকেন। কিন্তু ছেলেটা যেন ক্লাস শেষে সবাই যখন একসাথে রুম থেকে বের হয়ে যায় আর একটা রুমে যায়, এরকম একটা ব্যাপার ছিল, তো ভিড়ের ভিতরে কোথায় যেন হারিয়ে যায়, আর খুঁজে পাওয়া যায় না। পরের দিন আবারও ক্লাস শেষে এভাবে ডাকতে যান, আবারও তাকে খুঁজে পান না। এইভাবে দুই দিন কেটে যায়। দুই দিন উনি অ্যাটেম্প নিয়েছেন কিন্তু ওই ছেলের সাথে কথা বলতে পারেন নাই। এরপর উনি ভাবেন এই বিষয়ে উনি হুজুরের সঙ্গে কথা বলবেন। এই ছেলেটা কে, কারোর সাথে কথা বলে না, কেউ তার সাথে আবার কথাও বলে না, হুজুরও কিছু বলে না তাকে, ব্যাপারটা কি? তো সালাত আদায় করে হুজুরের রুমে উনি গিয়েছেন ওই দাদু। তো হুজুরকে গিয়ে ওই ছেলেটার কথা বলেছেন। হুজুর বেশ কিছুক্ষণ চুপ থাকেন, এরপরে ওই দাদুর দিকে বেশ গম্ভীর স্বরে বলে ওঠেন, এগুলো কিছু না, এগুলো নিয়ে তোমার ভাবার দরকার নাই, তুমি তোমার লেখাপড়ায় মন দাও। তো এটা শোনার পর উনি তো এখান থেকে চলে আসেন, হুজুরের সামনে তো কিছু বলতে পারেন নাই, কিন্তু মনের মধ্যে যে সন্দেহটা বা খুঁতখুতানিটা এটা তো যায় না। উনি তো রুমে চলে আসেন, রাতের বেলা আবার ঘুমিয়ে পড়েছেন, হঠাৎ মাঝরাতে উনার ঘুম ভেঙে যায়, ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। তো ওয়াশরুমে যাওয়ার সময় উনি লক্ষ্য করেন ওনাদের মাদ্রাসার অপর পাশের একটা বিল্ডিং রয়েছে, ওখানে ওনাদের যে ক্লাসরুম ওখানে লাইট জ্বলছে, দেখে মনে হচ্ছে ওখানে কেউ আছে। তো এত রাত্রে ওখানে কে থাকবে, চিন্তা করেন যে দেখে আসি তো ওখানে কে আছে। তো কিছুটা কাছাকাছি উনি যান, গিয়ে দেখতে পান রুমের ভিতরে সত্যি কেউ আছে। আর রুমের ভিতরে তাকিয়ে দেখেন ওই সে ছেলেটা, যে ছেলেটাকে উনি কথা বলার জন্য খুঁজছিলেন কিন্তু পান নাই। উনি তখনও বুঝতে পারেন নাই আসলে ঘটনাটা কি। তো মনে মনে চিন্তা করছেন যে যাই এই ছেলেটার সাথে গিয়ে এবার একটু কথা বলার চেষ্টা করি, যেহেতু একা একা আছে। তো উনি ছেলেটার কাছে যান, গিয়ে জিজ্ঞেস করেন, দেখ কে তুমি, তোমার সাথে এত কথা বলার চেষ্টা করি, তুমি কথা বলো না কেন? তখন আরো বলেন যে এত রাত্রে তুমি এখানে কি করো, এখন তো ক্লাস হচ্ছে না। ছেলেটা কোনো কথাই বলে না, দুই তিনবার একই কথা বলার পরও ছেলেটা যখন কোনো উত্তর দেয় না, উল্টো কি করে একসময় পাশ কেটে বাইরে চলে যায়। তখন কিন্তু দাদুর প্রচন্ড রাগও হয়, বিরক্তও লাগে যে সেদে সেদে এতবার কথা বলার চেষ্টা করলাম, ছেলেটা একটা কথার উত্তরও দিল না, খুব অহংকারী মনে হয় ছেলেটা। এরপরে দাদু আবার তার দিকে যাওয়ার চেষ্টা করেছেন, দেখেন যে ওই ছেলেটা নাই। এইবার দাদুর কিছুটা ভয় লাগে। তো উনি আবার ওয়াশরুমে যান, ওয়াশরুম থেকে আসার সময় দেখেন যে ওই রুমে তখন লাইট জ্বলছে না, মানে লাইটটা বন্ধ হয়ে গেছে। উনি এসে ওনার রুমে শুয়ে পড়েছেন, ওই রাত্রের মতো উনি ঘুমিয়ে পড়েছেন, কারোর সাথে কিছু শেয়ার করে নাই। কিন্তু পরের দিন মানে ওনার আশেপাশে তারও লোকজন ছিল, ঘুম থেকে ডেকে উঠে যে বলবেন এইভাবে শেয়ার করে না, কিন্তু পরের দিন ক্লাসরুমে বন্ধুদের সাথে বিষয়টা শেয়ার করেছেন। কিন্তু ক্লাসরুমের বন্ধুরা কেউ ওনার কথা বিশ্বাসই করে না, উল্টো সবাই বলে ওঠে যে আমাদের ক্লাসে তো এমন কোনো ছেলেই নেই, সব তোর মনের ভুল। এই কথা শুনে দাদু তো একদম অবাক হয়ে যান। তো বলে কি রে সবাই, আমি দেখি দিব্যি একদম লাস্টের বেঞ্চে একটা ছেলে বসে থাকে, আর এরা নাকি কিছুই দেখে না। এরপরে বেশ কিছুদিন কেটে যায়, উনিও জিনিসটা ভুলতে থাকেন। আবার রাতের বেলা ওনার ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম ভেঙে যায়, অন্যদিনের মতো ওয়াশরুমে যাওয়ার জন্য উনি ঘুম থেকে ওঠেন। ওয়াশরুমে যাওয়ার সময় ওই যে সেই একই দৃশ্য ওনার চোখে পড়ে, পাশের বিল্ডিং এর ক্লাসরুমে লাইট জ্বলছে, ওনাদের যেটা ক্লাসরুম। উনি কিছু না ভেবে আবার ওই ক্লাসরুমের দিকে এগিয়ে যান, গিয়ে দেখেন সেই ছেলেটাই বসে আছে। এবারও উনি তো তাকে জিজ্ঞেস করেছেন, এই কে তুমি, আগের দিনের মতোই কোনো কথা নাই। এবার ওনার ভয়ও লাগে, রাগও লাগে। কি হয়, ছেলেটা আগের মতোই উঠে চলে যায় বাইরের দিকে। এইবার তো ওই দাদু রাগ নিয়ে ওর পিছু পিছু যেতে থাকেন এবং ডাকতে থাকেন। এখন দাদু পিছু নিয়েছেন, যাচ্ছেনই তার পিছনে পিছনে, হঠাৎ করে ছেলেটা দাঁড়িয়ে যায়, ঘুরে তাকায়। ঘুরে তাকানোর পর বলে ওঠে, আমার নাম জিহাদ। এটা বলে চুপ হয়ে যায়। তখন দাদু বলে ওঠেন, যাক তুমি কথা বললে অবশেষে আমার সাথে। আচ্ছা তুমি কারোর সাথে কথা বলো না কেন? আর আমার বন্ধুরা তোমার অস্তিত্বের বিষয়ে তারা কিছু টের পায় না কেন? আমি তো এটা বুঝলাম না, সবাই তো আমাকে পাগল ভাবছে। তখন ওই জিহাদ যেটা বলে এটা শোনার জন্য আসলে দাদু প্রস্তুত ছিলেন না। ওই জিহাদ বলে, আসলে তুমি ছাড়া কেউ আমাকে দেখতে পায় না, আর কেউ যেহেতু আমাকে দেখতে পায় না, কেউ আমার সাথে কথাও বলে না, আর আমিও কারোর সাথে কথা বলি না। এই কথা শোনার পর এই দাদু তো বেশ ভয় পেয়েছেন। তখন জিহাদ বলে, ভয় পেও না, শুধু তুমি কেন আমাকে দেখতে পাও এটার উত্তর তুমি আগামীকাল তোমার হুজুরের কাছ থেকে শুনো। এই কথা বলে জিহাদ যেন কোথায় চলে যায়। তো উনি ভয়ে ভয়ে তো ওই দিন রুমে এসে শুয়ে পড়েছেন। পরের দিন উনি হুজুরের কাছে যান। হুজুর তো ওনাকে দেখেই বলে ওঠে, আসো আসো, তোমার অপেক্ষায় ছিলাম, ভিতরে আসো বসো, আমি জানি তুমি জিহাদের কথা বলতে আসছো, তাই না? তখন দাদু তো বলেন, জি হুজুর। তো এই সেই জিহাদ যার কথা আমি কিছুদিন আগে বলেছিলাম। হ্যাঁ, আমি সবই জানতাম যে তুমি ভয় পাবে, এই জন্য কিছু বলি না, এটা কিন্তু হুজুর বলছে আর কি। তো যাই হোক, জিহাদ একটা ভালো জিন, তুমি ছাড়া কেউ ওকে দেখতে পায় না। তোমার মনে আছে কিছুদিন আগে একটা ছেলেকে তুমি সাহায্য করেছিলে? তখন দাদু চিন্তা করে, হ্যাঁ একটা ছেলেকে তো সাহায্য করেছিলাম। তখন হুজুর বলেন, এই ছেলেটাই হচ্ছে সেই জিহাদ, তোমাকে ওর ভালো লেগেছে এই জন্যই তুমি ওকে দেখতে পাও, আমাকে এসে সব কথা বলেছে, এরপর থেকেই মূলত তুমি ওকে দেখতে পাও, আর তোমার কোনো ক্ষতি করবে না, তোমার পাশে থাকার চেষ্টা করবে, সে তোমাকে ওর ছোট ভাইয়ের মতোই দেখে। আর এই ব্যাপারে জিহাদ নিজে থেকে কিছু না বললে কাউকে আপাতত কিছু বলো না। তো হুজুরের মুখে এই কথা শুনে উনি তো বিশ্বাসই হচ্ছিল না, সত্যিই একটা ছেলেকে উপকার করেছিল সে। তো সব কথা শেষ করে উনি রুমে চলে আসেন। ওই দিন রাত্রেবেলা উনি তো ঘুমিয়ে আছেন, মনে হচ্ছে কেউ ওনার নাম ধরে ডাকছে, তাকিয়ে দেখেন জিহাদ এসেছে। উনি তো চমকে উঠে বসেছেন, সাক্ষাৎ সামনে একটা জিন বসে আছে, এটা দেখলে তো যে কেউ ভয় পাবে। তো জিহাদ তখন বলে ওঠে যে, ভয় পেও না ভাই, আর আমি না বলা পর্যন্ত আমার কথা কাউকে বলার দরকার নাই। এটা বলে জিহাদ চলে যায়। এভাবে কেটে যায়, জিহাদ আর ওনার সাথে ভালো বন্ধুত্ব হয়ে যায়, লেখাপড়া শেষ করে একটা সময় উনি একটি মাদ্রাসায় চাকরি পান। এখনো জিহাদ ওনার সাথে আছেন এবং জিহাদ বলেছে যে দাদুর মৃত্যুর পর ওনার ছেলে মেয়েদের কারোর সাথে এই জিহাদ থেকে যাবেন। তো এই জিহাদ কিভাবে ওনার সাথে এলেন এবং জিহাদের সাথে ওনার আরো অনেক ঘটনা রয়েছে, এই বিষয়গুলো সোহা ইসলাম উনি পরবর্তীতে দাদুর কাছ থেকে শুনে আমাদেরকে জানাবেন। আর দাদু উনি ওনার নামটা বলতে নিষেধ করেছিলেন, মাদ্রাসার নামটা বলতে নিষেধ করেছিলেন, এই জন্য আমরা বলতে পারলাম না। আর দাদুর সাথে কথা বলে এই ঘটনার সত্যতা সম্পর্কে সোহা ইসলাম নিশ্চিত হয়েছেন। আর দাদু এই ঘটনাটা শুনবেন, এটা যেহেতু আমরা প্রচার করব ইনশাল্লাহ, এই ঘটনাটা উনি শুনবেন। শোনার পর উনি সিদ্ধান্ত নেবেন যে এই জিহাদের আরো ঘটনা উনি আমাদেরকে বলবেন কিনা। তো আশা করছি দাদু আপনি আমাদের এই ঘটনাটা শোনার পর, মানে আপনার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি আপনি যখন আমাদের আপনাদের হর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল থেকে শুনবেন, ইনশাল্লাহ আশা করব আপনি আমাদের জন্য আরো ঘটনা পাঠাবেন। তো অসংখ্য ধন্যবাদ দাদুর জন্য, সোহা ইসলামের জন্য এই ঘটনাটি আমাদের সামনে উপস্থাপন যেন আমরা করতে পারি, এই জন্য আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের 93 নং এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে 5টি ঘটনা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আশা করছি এই 5টি ঘটনাই আপনাদের কাছে ভালো লেগেছে। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাকে দিয়েছিলেন মিঠু মাঝি ভাই। উনি একজন ইতালি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। ইতালি থাকা অবস্থায় ওনার সাথে আমার পরিচয় হয়েছিল। উনি যেহেতু ঘটনা পাঠিয়েছিলেন, তারপর ওনার সাথে আমার যোগাযোগ হয়। ইতোমধ্যে ওনার বেশ কয়েকটি ঘটনা কিন্তু আমরা আমাদের চ্যানেলে প্রচার করেছি। উনি একদিন হঠাৎ করে একটি ছবি হোয়াটসঅ্যাপে পাঠান। দেখা গেল ছবির পাশে আর একজন ভদ্রলোক, তার নাম হচ্ছে জুম্মন খলিফা। তখন উনি বললেন যে এই মাত্র উনি একটি ঘটনা সংগ্রহ করেছেন, খুবই দারুণ একটি ঘটনা। এই ঘটনাটি মিঠু মাঝি ভাই হালকা পাতলা জানতেন, মানে অত ভালো করে জানতেন না। ওই সময় আসলে এই ঘটনার সাথে উনি ওইভাবে রিলেটেড ছিলেন না, হালকা পাতলা শুনেছিলেন, ওইভাবে ওনার মাথায়ও ছিল না। কিন্তু জুম্মন খলিফার কাছ থেকে উনি ঘটনাটি যখন শোনেন, তৎক্ষণাৎ আমাকে উনি জানান সেটা। তখন আমি বলি যে আপনি এটা দ্রুত পাঠিয়ে দিন লিখে বা রেকর্ড করে। উনি সেটা পাঠান, তাও কিন্তু কয়েক মাস হয়ে গিয়েছে। সিরিয়ালি আরো ওনার হয়তোবা কিছুদিন পরে আপলোড করতাম, কিন্তু আজকে একটা বিশেষ ঘটনার প্রেক্ষাপটে ওনার ঘটনাটা সামনে নিয়ে আসলাম আপনাদের কাছে। অবশ্যই ঘটনাটি ভালো লাগবে বলে আমি আশা করি। তো প্রিয় লিসেনার্স, ঘটনাটি ঘটেছিল 1997-98 সালের দিকে। এই জুম্মন খলিফা ওনারই একজন নিকট আত্মীয়, ওনার ফুপু হয়, তার নাম হচ্ছে মাহমুদা। আর মিঠু মাঝি ভাইয়ের সম্পর্কে হয় নানি, মানে মাহমুদা নানি, আমরা নানি বলেই সম্বোধন করব। তো এই মাহমুদা নানি উনি থাকতেন হচ্ছে নড়িয়াতে, আর ওনার হাজবেন্ড থাকতো ঢাকার গেন্ডারিয়াতে। এই মিঠু মাঝি ভাইয়ের যে বাড়ি, এটা হচ্ছে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নড়িয়া পৌরসভার 3 নং ওয়ার্ডের ঢালিপাড়া নামক একটা পাড়া আছে। সেখানে 3 নং ওয়ার্ডে দুটো পাড়া রয়েছে, একটা হলো ঢালিপাড়া আর একটা হলো সোনার বাজার খলিফা পাড়া। তো ওনাদেরটা হচ্ছে ঢালিপাড়া। তো এই মাহমুদা নানি উনি অধিকাংশ সময় নড়িয়াতে থাকতেন, মাঝে মাঝে ওনার হাজবেন্ডের কাছে যেতেন। মাহমুদা নানির একটা ছেলে আছে, নাম হচ্ছে আলামিন। তো একবার কি হয়, ঢাকাতে একটা প্রোগ্রাম হবে, এই কারণে উনি নড়িয়া থেকে ঢাকা গিয়েছেন। তখন কিন্তু এই সড়ক পথে শরীয়তপুরে সহজে আসা যাওয়া করা যেত না, অন্তত ঢাকা থেকে। তখন সকালে দুপুরে রাতে 3টা টাইমে লঞ্চ ছাড়ত। পরবর্তীতে কিন্তু 2003-04 সাল বা তার পরবর্তীতে সরাসরি সড়ক পথে যাওয়ার সুন্দর ব্যবস্থা হয় আর কি। আর এখন পদ্মা সেতু হওয়ার কারণে লঞ্চে তো মানুষজন খুবই কম যায়। তো ওই সময়ে উনি লঞ্চে করে ঢাকায় গিয়েছিলেন। ঢাকায় যখন অনুষ্ঠান শেষ হয়, সাধারণত আমরা নিজেদের খুব কাছের আত্মীয় স্বজনদের বাড়িতে যদি দাওয়াত খেতে যাই, যেটা হয় সেটা হলো ফেরার সময় ওই আত্মীয় বাড়ি থেকে কিছু খাবার পরিবারের সদস্যদের জন্য দিয়ে দেয়। এখন ওটা খুব বড় একটা অনুষ্ঠান ছিল, সম্ভবত বিয়ে বা এই টাইপের কিছু একটা। তো উনি ফেরার সময় রোস্ট, তারপরে পোলাও, এই টাইপের বেশ কিছু খাবার ওনাকে দিয়ে দেওয়া হয়। উনি সেটা টিফিন ক্যারিয়ারে করে উনি নিয়ে রওনা দেন শরীয়তপুরের উদ্দেশ্যে। তো উনি ঢাকা সদরঘাট থেকে লঞ্চে উঠেছেন। সদরঘাট থেকে রাতের যে লঞ্চটা ছাড়ে, এটা কিন্তু এই নড়িয়ার এখানে আসতে যতটুকু সময় নেয়, এখানে আসার পর দেখা যায় রাত 3টা সাড়ে 3টার দিকে এসে ওই লঞ্চটা পৌঁছাত। তখন মানুষজন কি করত, ফজরের আজানের আগ পর্যন্ত ওই লঞ্চ ঘাটেই অপেক্ষা করত, বসে গল্প গুজব করত। এরপরে আজানের পরে সবাই হাঁটা শুরু করত। এই যে মাহমুদা নানি, উনি যখন এসেছেন, ওনার কিসের একটা তাড়া ছিল। আসলে উনি চিন্তা করেছিলেন যে খাবার নষ্ট হয়ে যেতে পারে, এতক্ষণ অপেক্ষা করব। উনি লঞ্চ থেকে নামার পর দেরি না করে হাঁটা শুরু করেছেন। এই পথ তো ওনার পরিচিত, আর পথে মানুষজন দ্বারা ওনার আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, এটা উনি নিশ্চিত ছিলেন। তো উনি আসছেন, আসতে আসতে একটা জায়গায় কোনো লোকজন নাই, উনি একাই হেঁটে আসছেন। ফজরের আজান হয়তো বা তাড়াতাড়ি দিয়ে দেবে এমন একটা অবস্থা ছিল বা সময়টা এরকম ছিল। হঠাৎ করে উনি দূরে দেখেন বিশাল আকৃতির, প্রায় 30-40 ফুট উচ্চতার, বেশ মোটা সোটা একটা অবয়ব, একটা গরিলা বা এই টাইপের কোনো প্রাণী যদি দাঁড়িয়ে থাকে এবং গরিলা যদি দাঁড়িয়ে হাঁটাহাঁটি করে কেমন দেখা যায়, ওই রকম একটা জিনিস। ওই জিনিসটা এই মাহমুদা নানির কাছাকাছি আসার চেষ্টা করছে, এবং সেটি বারবার বোঝানোর চেষ্টা করছে যে মাহমুদা নানির হাতে যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো যেন মাহমুদা নানি দিয়ে দেন। মাহমুদা নানি তো গ্রামের মানুষ, উনি এই সমস্ত জিনিস দেখে খুবই কম ভয় পেতেন। উনি ছোটবেলা থেকে এইসব বিষয়ে শুনে আসছিলেন আর এত কষ্ট করে ঢাকা থেকে আত্মীয় বাড়ি থেকে এই খাবার টেনে নিয়ে এসেছেন পরিবারের এইখানে যারা আছেন তাদের জন্য, এই জিনিসগুলো এই দুষ্টু পিশাচকে দিয়ে দেবেন এইটা তো হতে পারে না। উনি ওইদিকে ভ্রুক্ষেপ করছেন, উনি ভয় পেয়েছিলেন, কিন্তু ওই রকম আহামরি যে ভয় পেয়েছেন, ভয় পেয়ে অজ্ঞান হয়ে যাবেন এরকম কিছু না। ওই পিশাচটিকে উনি ওই জিনিসগুলো দেন না। উনি বাড়িতে চলে আসেন, বাড়িতে আসার পর উনি সবিস্তারে ঘটনা বলেন যে এই যে আসার পথে কি হয়েছিল ওনার সাথে, কি একটা জিনিস এসেছিল, তারপর ওই জিনিসটা বিভিন্ন ভাবে ওই খাবারটা নিয়ে নেওয়ার চেষ্টা করছিল, উনি সেটা দেন নাই, উনি মোটামুটি ভয় পেয়েছেন এটাও বলেন। যাই হোক, ওই পর্যন্ত উনি সুস্থ ছিলেন। সকালবেলা পরিবারের সব মানে সকল সদস্য এনারা কি করেছেন, ওই খাবারটা খেয়েছেন, ওই খাবারটা খেয়েছেন। তো যেটা হয়, কারো কোনো সমস্যা হয় না, কিন্তু মাহমুদা নানি উনি অসুস্থ হয়ে পড়েন। এমন অসুস্থ উনি আর বিছানা থেকে উঠতে পারেন না, মানে কোনো পেটের সমস্যা হয়েছে বিষয়টা এরকম না, উনি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছেন। এত দুর্বল যে ওনাকে দেখে সবাই ভয় পাচ্ছে যে না জানি কোনো একটা সমস্যা হয়ে যায়। যেহেতু রাতের বেলা ওই ধরনের ঘটনা ঘটেছিল বা ভোর রাতের দিকে ওই ধরনের ঘটনা ঘটেছিল, সকলে চিন্তা করেছে যে পিশাচটা তো ওই খাবারের দিকে নজর দিয়েছে, এই জন্য মাহমুদা নানি এটা খেয়েছেন বলে এই ধরনের সমস্যা হয়েছে। ওই স্থানীয় একজন কবিরাজ আছে, তার নাম হচ্ছে জালু কবিরাজ। এই জালু কবিরাজকে ডেকে নিয়ে আসা হয়। ডেকে নিয়ে আসার পর জালু কবিরাজ তো তার মতো করে ট্রিটমেন্ট শুরু করে, তার মতো করে রিচুয়াল করতে করতে একটা মরিচ বা শুকনা মরিচ একটা, এই শুকনা মরিচটা পুড়িয়ে এই মাহমুদা নানির নাকের সামনে ধরেন। ধরার পর মাহমুদা নানির কোনো ফিলিংসই নাই, মানে এই নাকের সামনে ধরার পর হাঁচি আসবে বা অন্য ধরনের কোনো অনুভূতি হবে না, কিচ্ছু অনুভূতি নাই। তখন ওই জালু কবিরাজ সকলের উদ্দেশ্যে বলেন যে অবস্থা তো ভালো না, ওই ভয়ানক পিশাচটা এই ভদ্র মহিলার শরীরের ভেতরে থাকা জীবনী শক্তিটা একদম শেষ করে ফেলেছে, ওনার আর সময় বেশি নাই, উনি মারা যাবেন, এটা ওই জালু কবিরাজ বলে দেন। এবং সত্যি ওনার অসুস্থতা মানে এত মারাত্মক পর্যায়ে পৌঁছায় এই মাহমুদা নানি মারাই যান। খুব বেশি সময় উনি পাননি যে উনি আত্মীয় স্বজনদেরকে বলবেন যে মানে উন্নত চিকিৎসার জন্য অন্য জায়গায় নিয়ে যেতে, মানে এই সুযোগটাও ছিল না। আর তখন তো এই শরীয়তপুরের নড়িয়ায় যে যোগাযোগ ব্যবস্থাটা ছিল ঢাকার সাথে সেটা অতটা ভালো ছিল না। এখন এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু যে জুম্মন খলিফা উনি কিন্তু দেখেছেন, বলতে সকালে যখন এসেছেন মাহমুদা নানি অসুস্থ এটা দেখার জন্য, উনি কিন্তু ওই জালু কবিরাজ কিভাবে ট্রিটমেন্ট করার চেষ্টা করেছিলেন এটা ওই জুম্মন খলিফা দেখেছেন। আর মাহমুদা নানি মারা যান, উনি মারা গিয়েছিলেন দুপুর 12টা কি 1টার দিকে। এরপর পরিবারের শোকের ছায়া নেমে আসে, তার আত্মীয় স্বজনরা দূর দূরান্ত থেকে আসার চেষ্টা করতে থাকে। এরপরে কি হয়, ওনাকে গোসল দিয়ে কাফন পরিয়ে উঠোনে রাখা হয়েছিল। তখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাওয়ার পর ওখানে একটা হ্যাচাক বাতি জ্বালিয়ে রাখা হয়। ওই জায়গাটাতে এক দুইজন লোক ছিল এবং ওইখানে এই যে জুম্মন খলিফা উনিও ছিলেন ওই লাশের কাছে, আর ঘরের মধ্যে বেশ কিছু মানুষ ভিতরে বসা। তো হঠাৎ করে কি হয়, এই জুম্মন খলিফা ভাই উনি দেখেন যে ওই আশেপাশে যে বড় বড় গাছ রয়েছে, এই গাছের থেকে উঁচু একটা অবয়ব গরিলার মতো লোমশ, চাঁদের আলো তো ছিল আর হ্যাচাক বাতির আলো তো আমরা জানি এখন তো হ্যাচাক বাতির ব্যবহার দেখা যায় না, চতুর্দিকে আলো ছড়িয়ে পড়ে হ্যাচাক বাতির, মানে দিনের মতো আলোকিত হয়ে যায়। তো ওই আলো এবং চাঁদের আলো দুটোতেই দেখা যাচ্ছে ভয়ানক গরিলা আকৃতির একটা জিনিস, প্রায় 40-50 হাত লম্বা হবে, লোমশ শরীর, এইরকম একটা জিনিস ওই লাশের দিকে এগিয়ে আসছে। তো উনি এই দৃশ্য দেখার পর প্রথমে তো চোখ কষলেছেন যে উনি যেটা দেখছেন ঠিক দেখছেন কিনা, দেখে যে না উনি ঠিকই দেখছেন। তখন আর একটা ব্যাপার ঘটে, ওই নড়িয়া বাজারে একজন চার দোকানদার ছিল এবং উনি ভাজা পোড়াও তৈরি করতেন, তার নাম হলো কালু মিজি। এই কালু মিজি উনি একটা কুকুর পালতেন, উনি যখন দিনের বেলা ওনার দোকানে যেতেন নড়িয়া বাজারে তখন ওই কুকুরটার সাথে সাথে যেত, সারাদিন কুকুরটা থাকতো, আবার যখন সন্ধ্যার পরে দোকান বন্ধ করে বাড়ির দিকে আসতেন তখন ওই কুকুরটাও সাথে সাথে আসত। ওই সময় এই কালু মিজি ওই পথ দিয়ে বাড়িতে ফিরছিলেন, ওনার কুকুরটা যখনই এই মাহমুদা নানির বাড়ির কাছে এসেছেন বা ওনার লাশ যেখানে ওইখানের কাছাকাছি এসেছেন, হঠাৎ করে কুকুরটা প্রচন্ড জোরে চিৎকার চেঁচামেচি শুরু করে এবং চিৎকার করতে করতে ওই মাহমুদা নানির লাশের কাছে চলে আসে এবং লাশের কাছে এসে ওই অবয়বটার দিকে মুখ উঁচু করে চিৎকার করতে থাকে। এদিকে জুম্মন খলিফাও কিন্তু ওটা দেখছেন। এরপর এ ধরনের ব্যাপার তো যখন চলছে তখন ঘরের ভেতর থেকে লোকজন বেরিয়ে আসে, এদিকে জুম্মন খলিফাও চিৎকার চেঁচামেচি করতে থাকেন, কিন্তু এই যে কুকুর ডাকছে, তারপরে চারদিকে আলো আছে, জুম্মন খলিফা দেখেছেন চিৎকার করছেন, এতেও কিন্তু ওই অবয়বটা ওইখান থেকে সরেনি, সে এগিয়েই আসছে, এগিয়ে আসতে আসতে একদম লাশের কাছে চলে আসে। তখন ঘরের ভেতর থেকে 10-15 জন মানুষ বেরিয়ে আসেন, ওই 10-15 জন মানুষ প্রত্যেকেই ওই অবয়বটা দেখেছিলেন, তারা দেখে মারাত্মক ভয় পান, আর তারা দেখার পর ওই অবয়বটা বাতাসে হঠাৎ করে যেন মিলিয়ে গেল। এই অবস্থা যখন হয় তখন সকলের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে, চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে যে কি শুরু হলো। তখন সোনার বাজার জামে মসজিদ, যেটা ওই যে সোনার বাজার খলিফাপাড়া, যেটা ওই সোনার বাজার জামে মসজিদের ইমাম সাহেব, তার নাম হচ্ছে কামাল হুজুর। এই কামাল হুজুর উনি আসেন, আসার পরে এই কথা শোনার পর বলে যে না আর দেরি করা যাবে না, আত্মীয় স্বজন যারা দূরে আছে দূরেই থাক, দ্রুত এই লাশকে দাফন করে দিতে হবে। তখন তাড়াহুড়ো করে ওই লাশকে দাফন করে দেয়া হয়, জানাজা পড়িয়ে দাফন করে দেয়া হয়েছে। মোটামুটি এইটুকু পর্যন্ত ঠিক ছিল, মনে হতে পারে ঘটনা এখানেই হয়তো বা শেষ, কিন্তু না, এরপরে আরো একটি ভয়ানক ব্যাপার অপেক্ষা করছে। সেটি হলো এই যে কামাল হুজুর, ওই যে উনি তো সোনার বাজার জামে মসজিদের মুয়াজ্জিন প্লাস ইমাম, এবং ওই মসজিদের পাশেই একটি কবরস্থানে কিন্তু এই মাহমুদা নানিকে কবর দেওয়া হয়েছিল। তো উনি তো এশার নামাজের পর খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়েন, যেহেতু আবার ফজর আজান দিতে হবে, রাত 1টার দিকে ওনার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। উনি মসজিদের পাশেই থাকতেন, তো ওয়াশরুমে যাওয়ার জন্য উনি বের হয়েছেন। বের হওয়ার পর দেখেন যে এই যে মাহমুদা নানির যে কবর, ওই কবরের ওই দিক থেকে কোন একটা আওয়াজ আসছে, খসখস খসখস আওয়াজ। তো উনি ওই দিকটাতে যাওয়ার পর দেখেন ভয়ানক একটা ব্যাপার, যে পিশাচের গল্প উনি শুনেছিলেন, মাহমুদা নানির লাশের কাছে চলে এসেছিল যে পিশাচটা সকলের মুখে উনি শুনেছেন, মনে হচ্ছে ওই রকম একটা ভয়ানক পিশাচ, অনেক উচ্চতার একটা পিশাচ, লোমশ শরীর চাঁদের আলোতে বোঝা যাচ্ছে, ওই জিনিসটা মাহমুদা নানির কবর ঘুরছে। উনি এই দৃশ্য দেখে ভয়ে তো ওনার শরীর একদম পাথর হয়ে যায়, তারপরও উনি জোরে জোরে উচ্চ স্বরে দোয়া করছেন, দোয়া পরে ওইখান থেকে ফু দিচ্ছেন ওইদিকে, কিন্তু না কোনো কাজ হচ্ছে না, পিশাচ তার মতো করে কবর ঘুরেই যাচ্ছে। এরপর উনি কি করেন, দ্রুত ওযু করে মসজিদের ভিতরে দৌড় দিয়েছেন, মসজিদটা খুলেই মাইকে আজান দেন। তখন রাত বাজে 1টা, রাত 1টার সময় যখন মসজিদে আজান হয়েছে, আশেপাশের লোকজন চিন্তা করেছে ভয়ানক কোনো ব্যাপার ঘটেছে, হয় ডাকাত পড়েছে বা এটা সেটা বা কোনো একটা ভয়ানক ব্যাপার হয়েছে, তা না হলে হুজুর রাত 1টার সময় কেন আজান দিবেন, এরকম তো ভুল হওয়ার কথা না। যখনই আজানের শব্দ মানুষের কানে গিয়েছে তখন লোকজন সবাই পরিমরি করে ছুটে এসেছে, কি হলো, কোন ভয়ানক ঘটনা ঘটলো কিনা, ইমাম সাহেবের কাছে তো শুনতে হবে। যখন ইমাম সাহেব আজান দিচ্ছেন, আজান শেষও হয়নি, এরপরে কিন্তু লোকজন চলে আসছে, বলছে যে কি ব্যাপার হুজুর, আমরা তো তড়িঘড়ি করে পরিমরি করে ছুটে আসলাম, ঘটনা কি, আপনি এই সময় আজান দিলেন কেন? তখন হুজুর সব ঘটনা বলেন যে এই আমি জিনিস দেখেছি, তাড়াতাড়ি ওখানে চলেন, ওখানে গিয়ে দেখে যে না কিচ্ছু নাই, তবে কবরের 12 আনা খোড়া হয়ে গেছে কিন্তু লাশটা বের করতে পারে নাই, ওই আজান হওয়ার পর ওই অবয়বটি ওখান থেকে পালিয়েছে। এরপরে লাশটি আবার ওখান থেকে বের করে আবারও জানাজা পড়িয়ে সুন্দর করে আবার কবরস্থ করা হয়। এরপর আর কোন ধরনের কোনো সমস্যা হয়নি। এই ঘটনার সাক্ষী এখনো অনেক মানুষ আছেন বলে মিঠু মাঝি ভাই আমাদেরকে জানিয়েছেন। আর জুম্মন খলিফার ছবি এবং মিঠু মাঝি ভাইয়ের ছবি আমরা আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর জন্য আপলোড করব, আপনারা সেটা দেখতে পাবেন। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ওই এলাকায় যারা আছেন, বিশেষ করে নড়িয়া পৌরসভার 3 নং ওয়ার্ডের যারা প্রবীণ ব্যক্তিরা আছেন, এখন যাদের বয়স 30-এর উপরে তারা হয়তো এই বিষয়টার সাথে অতটা পরিচিত নাও থাকতে পারে, বিশেষ করে প্রবীণ ব্যক্তি যারা আছেন তারা এই ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন মিঠু মাঝি ভাই। চমৎকার একটি ঘটনা, অসংখ্য ধন্যবাদ মিঠু মাঝি ভাই এবং জুম্মন খলিফা ভাইকে এরকম একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যিকার অর্থে এইখানে যে ব্যাপারটি সেটি হল এই রাতের বেলা এই ধরনের খাবার নিয়ে আসা এবং এই ধরনের খাবারের দিকে যদি একবার নজর চলে যায় পিশাচদের, তখন এই ধরনের খাবার খাওয়া কিন্তু ঠিক না। এই ধরনের খাবার খেলে বড় ধরনের অসুখ করবে, কারণ ওদের বদ নজর লাগে। আর কেন ওই পিশাচটি এই মাহমুদা নানির লাশের পিছু নিয়েছিল এই বিষয়টি অজ্ঞাত থেকে যায়, বিষয়টা রহস্যাবৃতই থেকে যায়, এই বিষয়টা নিয়ে খুব বেশি আর জানাও যায় নাই। তো এটাই ছিল ঘটনা। তো প্রিয় লিসেনার্স, আশা করছি আমাদের এবারে 93 নং এপিসোডের প্রত্যেকটি ঘটনা আপনাদের ভালো লেগেছে। আরো ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, তাদের কাছ থেকে আরো ঘটনা আমরা পাব বলে প্রত্যাশা করছি। প্রিয় লিসেনার্স, সকলের জন্য শুভকামনা রইল। রমজানের পবিত্রতা আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে রক্ষা করার তৌফিক দান করুক। রোজা আস্তে আস্তে শেষ হয়ে আসছে, আমাদের আশেপাশের মানুষগুলো যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় এই বিষয়টা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা যারা ঈদের শপিং করার জন্য বেশ বড় একটা বাজেট রেখেছি, আমরা যেন আশেপাশের মানুষদেরকে ভুলে না যাই। আমরা যদি আমাদের বাজেটের থেকে কিছু টাকা বাঁচিয়ে তাদের জন্য বাজেট করতে পারি, এটাই হবে রমজানের পবিত্র মানে সবচেয়ে উত্তম একটা শিক্ষা, যে আনন্দ একা করা না, আনন্দ সকলের সাথে ভাগাভাগি করার মাধ্যমেই প্রকৃত আনন্দ বা প্রকৃত সুখ উপলব্ধি করা যায়। এটা আল্লাহ সুবহান তাআলা আমাদের করার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনাদের হল হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না, আর ঘটনা পাঠাতে কিন্তু ভুলবেন না। অবশ্যই আমাদের ইমেল অ্যাড্রেসে ঘটনাটা পাঠাতে হবে। ইমেল অ্যাড্রেসের ঠিকানা হচ্ছে আপনাদের হরর ওয়ার্ল্ড@gmail.com। এর স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, তাহলে আজকের মতো বিদায়। ইনশাল্লাহ শনিবার হরর নাইট এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি রাত 10:59 শোনার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স,